This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুধবারে রাত 12টা বৃহস্পতিবার পড়ে গিয়েছে এবং ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে কে রয়েছে শুরুতেই আমি তার সঙ্গে একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলেন।
আবুল হাসান রনি।
আবুল হাসান রনি, মানে ডাকনাম হচ্ছে রনি। বয়স কত আপনার?
27 চলছে।
আর জন্ম জেলা?
গোপালগঞ্জে।
বর্তমানে থাকছেন কোথায়?
ধানমন্ডিতে।
27 বছরের রনি আজকে এখানে আছে তার জীবনের গল্প বলার জন্য, এবং কি তার জীবনের গল্প আমরা নিশ্চয়ই শুনবো। তার আগে বরাবরের মতো আপনাদেরকে বলবো ফেসবুকে চলে আসার জন্য, আমাদেরকে কল করার জন্য। নাম্বারটি হচ্ছে 0961389282। আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, দ্য ক্লোজার দ্য বেটার। জি, আপনি একেবারে যেখান থেকে মনে আছে সেইসব আপনি যেমন করে বলতেছেন বলুন।
আমার পড়াশোনা হয় গোয়ালা টিসিএল উচ্চ বিদ্যালয়ে।
গোয়ালা? আচ্ছা, ঠিক আছে।
জি, স্কুল বয়সে আমার পড়াশোনা কোনো মন বসত না। পড়াশোনা করতাম, বাবা মার কথা শুনতাম, কিন্তু অনেক সময় অনেক দুষ্টামি করতাম। আমার বেশি শখ হচ্ছে মাছ ধরা এবং পাখি মারা ছিল। পাখি ধরতাম, কোথায় পাখি আছে এগুলো বাবা পছন্দ করতো না। পাখি মারা, মাছ ধরা, মূলত বাবার ব্যবসা, পাখির ব্যবসা এবং ধানের ব্যবসা করতো। কিন্তু আমার ছোটবেলা থেকে, আরো আগে থেকে, যখন আমি বুঝতে পারতাম তখনই আমার ইচ্ছিল যে পড়াশোনা করে কি হবে। মানুষ পড়াশোনা, অনেক পড়াশোনা করে কিছু করতে পারে না, বেকার থাকে। আমি ছিল যে আমি বাইরে যাবো।
আপনার কয় ভাই বোন ছিলেন?
এক ভাই এক বোন।
এক ভাই এক বোন। বাবা কি করতো বলছিল?
ব্যবসা করে।
বাবা ব্যবসা করতো। আচ্ছা, যে সময়ের গল্প আপনি বলছিলেন ওই সময় আপনার বয়স কত?
যখন আমি এই যে স্কুল লাইফ যখন বুঝি, এটা আমি সরকারি
স্কুল যখন বলছেন,
তো বুঝি পুরোটাই। তখন আমার পড়াশোনায় মন বসত না। অ্যাকচুয়ালি কি, পড়াশোনায় পড়লে মুখস্থ হতো চারটা, আর বিশেষ করে বানানি কিছুটা ভুল হতো। তখন বাবা বলতো যে না, ওরে বাইরে পাঠিয়ে দিব, বা আমার ইচ্ছে ছিল আমি বাইরে চলে যাবো। তো বাবা মা কয়েকবারই বলে যে ছোট একটা রাষ্ট্র পাঠিয়ে দিই, আবার মা বলে যে ঠিক আছে, তাই তো পড়াশোনার মন জানার বাইরে পাঠাই দিব, কোন রকম টেস্ট পরীক্ষা দিলি টিক পাস করলে আমি বাইরে পাঠিয়ে দিব। তা আমি বললাম কি যে না, আমার বাইরে যাওয়ার সব, আমি পড়াশোনার মন দিতাম, আমার আব্বার খুব ভয় পেতাম, মায়ের তেমন একটা কেয়ার দিতাম না। বাবাকে খুব সম্মান করতাম এবং এখন সম্মান করি, বা কিন্তু ভয় পেতাম খুব। বাজার চলে যেত বা ব্যবসার কাজে চলে যেত, তখন ফাঁকে ফাঁকে আমি মাছ ধরতাম, বা স্কুল কখনো কামাই দিতাম না, স্কুলে যেতাম রেগুলারলি। আমার বাড়ি থেকে স্কুল বেশি দূরত্ব না, মানে 7-8 মিনিট লাগে। কিন্তু আমার খুব নেশা ছিল মাছ ধরা এবং পাখি ধরা। তারপর যখন আমি ক্লাস 9 তখন আমাদের গ্রামের থেকে, ওনার নাম চেয়ারম্যান, তখন ওনার সাথে বাবা আমাদের কিছু জমি খেত নিয়ে মানে বিরোধ বাঁধে। বিরোধ বাঁধে মানে মনে হয় প্রতি মাসে আমার বাবা বলক করে, আবার মানে ধানের শেষ পানি লোক রেখা কাজটা করে। তখন উনি প্রায় মাসে বছরে আমাদের কাছ থেকে চাঁদা নিত,
যেটা
আমার বাবা পছন্দ করতো না।
আচ্ছা,
কিন্তু যখন পছন্দ করতো না তখন মানে ওরা খুব মানে ইচ্ছি করতো, বলক লোক করতে দিবে না, এরকম চাঁদা চাইতো। বাবা বলতো না, আমার ছোট কাকা আছে খুব ডেঞ্জারাস, উনি আবার বলতো যে না, চাঁদা ঠাদা দেওয়া যাবে না। আব্বা বলতো চাঁদা দিব না। আমার চাস্তো চাচা আছে, মানে আব্বার হাপন চাস্তো ভাই পান্নু শেখ, তো উনি আবার সাথে জড়িত ছিল।
আচ্ছা,
পরে ওনার বাধ্যতামূলক ভাবে চাঁদা দেওয়া হতো, 10,000-20,000 টাকা দেওয়া হতো।
আচ্ছা আচ্ছা।
তো অ্যাকচুয়ালি যখন আমি ক্লাস 9 উঠি তখন আর্মিরা ধরে, অ্যাটাক করে।
ওকে,
তখন আমার কাকার কাছে অস্ত্র রাখে, জানি না যে ওনার কাছে অস্ত্র আছে। তো এক পর্যায়ে আমাদের বাড়িতে আসে সহ পর্যায়ে আমার ডাক দেয়, এদিকে আসো। তা আমি যাওয়ার পর বললো যে তোমার কি হয় পান্নু শেখ? আমি বললাম আমার কাকা বলতেছে যে হ্যাঁ, কান্তালি মাথায় বেড়ে ধরলে কিছু পাওয়া যেতে পারে। তখন আবার ওনার সাথে যে আপন বাড়বে, তো উনি বলতেছে স্যার, উনি এই ছেলে আর সাথে জড়িত না, আর এন্টি কাটি। পরে স্যারের কাছে বুঝে বলে, কারণ ওরাই মানে সাথে ওদের সাথে মানে শত্রুতা ছিল আপন চাচার সাথে। ওরা আমাদের ও বলতেছে যে না, ওরা ওই ধরনের না। পরে আমাকে বলে ঠিক আছে, ও যদি থাকে আমাদের সঙ্গে তাহলে অস্ত্র পাইলি ও অবশ্যই দিবে। পরে খুব মানে আমাদের সবাই দেখে যে অভাবের ছেলে জড়িত, মানে থাকে একসঙ্গে থাকি, তাহলে আব্বা ভাবে কি যে আমার একটা ছেলে যদি জাম সাথে ছিল লাঠি কেটে দিছে মারছে এবং পুরো দিনটাই সঙ্গে আমি ছিলাম।
আচ্ছা,
পরে আব্বা ভাবে কি যে না তোর সরাসরি বাহির পাঠিয়ে দিবো, তাই আব্বা আবার খেলা করে সবাই থেমে সৈতালি থাকে।
আচ্ছা,
তখন তার সঙ্গে কথা বললো যে কি করা যায়। তখন আমার মামার আব্বা খালাতো বাইরে থাকে রাজুর মাদারীপুর বাড়ি, ওরা সবাই ফ্যামিলি থাকে ইতালি। তখন তার নাম হচ্ছে আমল, তখন আব্বা কথা বলে, সে আসে ইতালি থেকে, তখন বলে যে ভাই এরকম এরকম কি করা যায়। তা বলে ঠিক আছে, এখন তো স্পন্সর নিচ্ছে, আগে তো অবৈধভাবে নিত, তো আপনি কোনভাবে দিবেন, রাশিয়া দিয়ে ফ্লাইট হয় তাহলে আপনি করতে পারেন। তখন আমি 2004 ব্যাচ থাকি এসএসসি পরীক্ষার।
ওকে,
তখন আব্বা বললো তোর বয়স তো কম, প্রায় 15-16, তাহলে এখন কি করা যায়, তুমি কি রাশিয়া দিয়ে পাঠাবা? রাশিয়া দিয়ে ফ্লাইট মানে দ্রুত হবে এবং কম টাকা, 5-5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে
অবৈধভাবে
রাশিয়া দিয়ে ফ্লাইট। তখন আমাকে বললো ঠিক আছে, তাহলে আর কাগজপত্র জমা দিলেন। তখন আমার পাসপোর্ট বাড়ি থেকে করে ফেললো।
ওই সময়টাতে আপনি দেশের বাইরে গিয়ে কি করবেন এগুলো নিয়ে কোনো কথা হচ্ছিল
না? কথা হয়নি, তখন আমি ছোট,
মানে দেশের বাইরে শুধু পাঠিয়ে দিবে, কি করবেন না করবেন কোনো ঠিকানা নেই।
আব্বার ইচ্ছা হচ্ছে যে ওইখানে তো আমার খালাতো ভাই আছে, যখন সবাই ফ্যামিলি নিয়ে থাকে তখন আর কোনো সমস্যা হবে না
ইতালিতে।
হ্যাঁ, আর তারা বলছে যে কোনো ব্যাপার না। তখন আব্বা তাদের ভরসা দেয় আমার খালাতো ভাই যেহেতু আছে এখানে, তখন ও ছোট হইলো তারা ম্যানেজ করে নিতে পারবে, দোকানে থাকবে বা একটা রেস্টুরেন্টে থাকলো। তাহলে পরে তখন ধরছে এর মধ্যে, পরে তো মামা বললো কি যে তখন তুই যদি থাকস তো সমস্যা হতে পারে বাড়িতে একটু চলে আয় থাকা। তখন মামারা ফকিরে ফুল তাদের হলো প্রিন্টিং এর ব্যবসা, অফিসে নামে এক ক্লাসিক এসপি, তখন সে আমাকে গ্রাফিক্স এর কাজ শিখায়। আমার তখন
মানে আমি লেখাপড়া তখন বন্ধ করে দিলেন,
ওই তখন চলে আসছে, এসি পরীক্ষা দেওয়া হয়নি, কারণ আমার রাশিয়ার ফ্লাইটের কথা ছিল।
এই পয়েন্টগুলো একটু লক্ষ্য রাখবেন প্রিয় শ্রোতা, বিকজ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি হ্যালো 8920 তে, এবং এটা থেকে অনেক বড় একটা লেসন পাওয়ার সুযোগ আছে। বলুন,
তারপরে ওইখান থেকে আমার আব্বা ওই বাড়িতে কি করে ক্ষেত খামারি আমার কাজ করে,
আমার বাবা ওটা দেখছে বিজনেস করছে, ক্ষেত খামারি কাজ
করছে, বিজনেস করে বসছে একবার পাঠের ব্যবসায় বেশি। তখন বাবা কিছু আমাদের একটা জমি ছিল, মানে আমার নানা কাস্তা না উনি প্রায় মানে ডাবল টাকা দিয়ে জমিটা নিয়ে নেয়। তখন আবা আবার বলে যদি 2,500,000 টাকা এই জমির জন্য, 14 কাঠার জন্য 2,500,000 টাকা হবে। তখন আবা বললো কি এতগুলি টাকা যদি একটা জমি বিক্রি হয় তাহলে আমার জন্য ভালো হবে, একটা জমি বিক্রি করলে আর কিছু ম্যানেজ করলে 5,00,000 টাকা লাগবে ইতালি যাওয়ার জন্য, তাহলে আমি দিই। তখন তাকে 2,50,000 টাকা বিক্রি করে ফেলে, আর অন্য আর একটা জমি বিক্রি করে এই মিলে ছিলে আব্বার কাছে কিছু ক্যাশ ছিল, এদিকে আমার 5,00,000 টাকা হাতে নিয়ে আসে।
ওকে,
পরে রাজুর তার খালাতো ভাইদের কাছে টাকা জমা দিয়ে আসে। তারা এক বছর হয়ে যায় নিতে পারে না আমাকে, তখন আমার প্রায় এখানে ঢাকাও প্রায় এক বছর হয়ে আসছে, আমি গ্রাফিক্স এর কাজ খুব ভালো পারি। তখন মামা বলে নতুন একটি মেশিন নেবে ফ্রেশের মেশিন, তখন আমাকে মামা বলে যে তুই তো বাবাকে বল যে তুই টাকা তো বিদেশে যাই কি হবে, ইতালি যাবি, যে এক বছর তুই গুরুত্ব নিতে পারবে না সম্ভবত, তাহলে এখানে একটা মেশিন যদি 30,00,000 টাকা দিয়ে কিনি তোর আবার বাবা দিলেও কিছু, ইতালি গেলে তোর 8,00,000 টাকা লাগবে এখন বর্তমানে, তাহলে তুই আমার আমাদের কিছু টাকা দিলি 10,00,000, আমরা 10,00,000 টাকা দিয়ে কিস্তির মাধ্যমে একটা 30,00,000 টাকা 35,00,000 টাকা নিয়ে নি, ইনভেস্ট করলে এখানে 40,00,000 টাকা মাসে পাওয়া যাবে
ঢাকাতেই,
ঢাকাতেই ইনকাম করা যাবে, তুই ইতালি যাবি কেন? আমি তো ভালো বলতো না আব্বার সঙ্গে ভালো কথা বলেন আপনি, তখন তো আব্বার কি ফোন দিয়ে আন ঢাকা, আমি বললাম আপনি ফোন দিয়ে মামার সাথে আব্বার সাথে মামার সাথে খুব ভালো ক্লোজ আগে থেকেই, তখন মামা নিয়ে আসলো ঢাকা, আমার পরে বিভিন্ন ব্যবসা ব্যবসা দেখালো, কারণ আপনি গ্রামে থাকবেন কেন, গ্রাম ঝগড়া ঝুগড়ো হয় তো আপনি ঢাকায় এসে আমার ম্যানেজারি করেন, আপনি এই 10,000 টাকা স্যালারি ফিক্স ধরা হবে, উনি এখানে গ্রাফিক্সের কাজ করলো আফাও থাকলো আর এখানে সেন্টার ভর্তি করে দিলেন স্কুলে, তাহলে ভালো হবে। তখন আব্বার এক পর্যায়ে ভালো মানে পরামর্শ দিয়ে আব্বাও রাজি হয় যে ঠিক আছে, তো একটা ছেলে আমার বাহিরে যেয়ে অনেক কষ্ট করবে, তাহলে এখানে যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে তো ভালোই হবে, খারাপ হবে না। তারপরে আব্বা কথা মতন আমি জানি না যে টাকা ওখান থেকে তুলে নিয়ে আসছে, পরে তার খালাতো ভাইদের কাছে কথা বলে তারা এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেয়।
ওকে,
সব টাকা দিয়ে দেয় বাবাকে, আব্বাকে টাকা দিয়ে, আব্বা আইনে মেজু মামার কাছে ঢাকা এনে দিয়ে দেয় টাকা, তাকে আরো কিছু টাকা এনে দেয়, 5,00,000 টাকা আব্বা ক্যাশ দেয় এবং আর প্রায় ধরেন 2,00,000 টাকা মতন আব্বা।
এগুলো কেন দিচ্ছে আপনার বাবা?
মানে এটা আমার মামা হাপুন মানে আপন তার শালা।
হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু 4,00,000 টাকা লাগবে আপনার এত টাকা দিচ্ছে কেন?
5,00,000 টাকাই তারা বলছিল
হবে, তারপর আর 2,00,000 টাকা
দেওয়া হলো। এই বন্ধু আবার ঠিক মিসিং হয়েছে স্যার, এটা হচ্ছে যখন রাশিয়া দিয়ে ফ্লাইটের কথা বলে আমার ডেট দেয়, তখন সেই মুহূর্তে আমার বাড়ির সাইডে একজন রাশিয়া দিয়ে ফ্লাই হয়।
আচ্ছা,
রাশিয়া দিয়ে ফ্লাই হওয়ার পরে উনারা ইট মারে অনেক, টর্চারিং করে পুলিশে।
কোথায় ইট মারে?
রাশিয়া পুলিশে মারার পর উনি বাংলাদেশ চলে আসে, আসার পরে আব্বা ওইগুলো দেখে।
আচ্ছা,
মারা দেখার পরে আব্বা সহ্য করতে পারে না, দেখবে যদি আমার ছিল ধরা পড়তে পারে স্বাভাবিক। পরে তার খালাতো ভাই গেছে, বলে এনামুল তুই রাশিয়াতে ফ্লাইট করিস না, আর যদি পারো সরাসরি স্পন্সর নে, টাকা তো তার বেশি লাগে দিব। সেই টাকা বললো যে স্পন্সর
বললো
7-8 লাখ টাকা লাগবে, অবু দিয়ে গেলেই 5 লাখ টাকা লাগে। পরে ওই এক বছর নিতে পারে না, পরে মামার কাছে মামা নিয়ে আসছে ঢাকা, জানার পরে বললো যে আমি মেশিন কিনবো, আপনি আমার মেশিনের সাথে যুক্ত হবেন, পার্টনারশিপ হবেন, পরামর্শ দেয় বলো বা ম্যানেজারই করবেন আমার এখানে চাকরি করবেন, আবার মেশিনের দেখাশোনাও করলেন আপনি। মামা বললো ঠিক আছে, যে তোমার যদি মাসে যদি 50,000 টাকা আমার থাকে তাহলে আমি শুধু শুধু আমার ছেলেকে বিদেশে দেবো কেন। তখন বাবা তার কথা মতন টাকা ওই মানে আব্বার খালাতো ভাইয়ের কাছ থেকে, এনামুলের কাছ থেকে যেতেই থাকে, তার কাছ থেকে টাকাগুলি নিয়ে আসে, তারপর মামার কাছে টাকাগুলি দিয়ে দেয়। তখন মামা করে কি মেশিন কিনে, মেশিন কেনার পরে প্রায় এক বছরের মধ্যে কোনো লাভ থাপ কিছুই দেয় না, টাকার অংশও দেয় না। হ্যাঁ, এবং মা আব্বার টাকা দেয় স্যালারি দেয় বেতন 7,000 টাকা স্যালারি দেয়। তখন মামার বাসায় থাকা খাওয়া সবই, পরে এক পর্যায়ে আব্বাস খুব অসুস্থ হয়ে যায় জ্বর, এবং মাঝে মধ্যে খুব রাগ ব্যবহার করে এক বছর পর থেকে বাবার সাথে মামারা, নিজের মামা এবং ছোট মামা একসঙ্গে শেয়ারে থাকে ওইখানে ব্যবসা করে। তখন মাঝে মধ্যে আমার খুব খারাপ লাগতো যে আব্বার সাথে খারাপ ব্যবহার করে আমার কাছে টাকা নিয়ে এখন এরকম অবস্থা। তখন আব্বার বললো যে দুলাভাই দেখেন আপন জন, আপনি আমাদের একটু দুলাভাই যদি একসঙ্গে পার্টনারশিপ থাকি তো দেখা যাচ্ছে ভবিষ্যতে আমাদের কোনো মানে আত্মীয় যেহেতু সমস্যা হতে পারে, তো রনির একটা দোকান দিয়ে দিবো। বললো যে তুই যদি পারস তো লাইন ভালো আছে এদিকে পিছনে, তা তুই যদি পারস বাহিরে পাঠাই দে। মানে আব্বার মাথা থেকেও বাহিরে চিন্তাটা জানাই, আব্বা বুঝতে পারছে যে আমার ও পার্টনারশিপ নিবেন আমার সাথে ট্রিট করছে। তখন বললো ঠিক আছে তুই যেটা ভালো মনে করো সেটা করে, তুই নেমে আসা বলার সাথে তুই দাঁড়াইতে পারো তাহলে আমার ছিল দাঁড়াইতে পারবে। তখন ইসলাম মল্লিকে তিনতলায় 33-34 নম্বর দোকান মামা 10,000 টাকা দিয়ে।
আমি একটা জিনিস একটু বোঝার জন্য ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে একদিকে আপনার ইতালিতে যাওয়ার প্রসেস চলছে, সেখানে টাকা পয়সা জমা দেওয়া আছে, আরেকদিকে আপনি ঢাকায় এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছেন।
জি জি,
অদ্ভুত না বিষয়গুলো, মানে লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
ইতালি থেকে টাকা নিয়ে আসছে, এক বছর
পারে না, সুতরাং ইতালি থেকে টাকা
নিয়ে আসছে, মামার কথা টাকা নিয়ে আসছে, মামার কথা।
তারপর
পরে মামা কথা বলছে যে এখানে প্রেস কিনবো।
আপনার বাবার তো আর্থিক অবস্থা খারাপ ছিল না, যেটা বুঝতে পারছি, লেখাপড়া বন্ধ করে দিল কেন?
লেখাপড়া বন্ধ করে দিল, আমার পড়ালেখা মনোযোগ ছিল না,
একটাই ছেলে আপনি পরিবারে, পড়ালেখায় মনোযোগ ছিল না বলে বন্ধ করে দিল।
আমার বাবা আমার খুব চেষ্টা ছিল, মানে খুব মানে যথেষ্ট, আমি বলবো না যে আমার জন্য
চেষ্টা ছিল, কিন্তু আপনার সামহ হচ্ছে
আমার আমার হচ্ছে না, কারণ আমার পড়াগুলো মনে থাকতো না,
মনে থাকতো না। আচ্ছা ঠিক আছে বলুন। তারপর
পরে ওই মামা ওই একদিন শুনলো কি যে হ্যাঁ দোকান নিচ্ছে 1,00,000 টাকা দিয়ে, প্রথমে 50,000 1,00,000 টাকা দিয়ে দোকান মানে অ্যাডভান্স দিতে হয়, আর 6,00,000 টাকা টোটাল দুটো দোকান কিনে নিতে হবে।
আচ্ছা
কিস্তিতে কিস্তিতে।
আচ্ছা
তখন আব্বা খুশি হলো, সবাই মিষ্টি মিষ্টি খাওয়াইলো, মামাই কিনে মিষ্টি নিয়ে আসলো সবাইকে, স্টাফ যারা ছিল সবারই খাওয়াইলো। পরে এক পর্যায়ে 15-20 দিন পর শুনলো কি যে 10,000 টাকা কম নিয়ে টাকা ফেরত নিয়ে চলে আসছে, যে উনি দোকান দিতে পারবে না ওইখানে, দিতে পারবে না। তখন আব্বা খুব কষ্ট পেলো যে তোর কাছে মেতুগুলি টাকা দিলাম আইনা, তুই মেশিন কিনে তুই আমার পার্টনারশিপ নিলি না, আবার এখন দোকান কিনলি একটা 15-20 দিন পরে এখন আবার 10,000 টাকা কম দিয়ে নিয়ে আসলি। তখন সেই মুহূর্তে কিছুদিন পরে আব্বার সাথে খুব আরো বেশি রাগ ব্যবহার করে, এই কাজ করবে ত্রুটি ধরে, আর কখনো ধরতো না, পরে ত্রুটি ধরে। তখন আব্বা আমি বললাম এর মধ্যে আব্বার খুব জ্বর, খুবই জ্বর। আব্বা 7টা যখন রুম নিচ্ছে সবাই থাকতো, বিদেশের আরো কাগজপত্র বিদেশে কাজ মালমল থাকতো, তখন এক পর্যায়ে আব্বার সাথে খুব মানে কেউ আসেও না কেউ দেখতে, যে আব্বার জ্বর দুলাভাই দেখে আসছি কি অবস্থা। আমার মামা নিয়েও আসে না উপরে, ছোট খালামণি থাকতো সেও আসতো না। পর পর আমার কাছে খুব কষ্ট লাগলো যে আব্বা এত জ্বর কেউ আসলো না, তার কাছে এখন আমাকে প্রায় 5,00,000 টাকা রয়ে গেছে, তাও একটা চোখ দেখতো যে কি অবস্থা, বা ম্যানেজার ছিল তাকে বলতে পারতো যে যাও দেখে আসো বা কি অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে লাগবে কিনা। তখন আমি বললাম যে তাদের কাছে এতগুলি টাকা পড়ে রয়েছে, তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমার বাবা সুস্থ আছে এক সপ্তাহের উপরে, ডাক্তার আমাদের আমার আমার টাকাগুলি দোক, আমি আর এখান থেকে বিদেশ চলে যাবো, আমার কাছে তাদের কাছে থাকবো না। তখন তার আব্বার ক্লাস টেন্ট আছে ফার্স্ট এক্সাম মনিকান্তি, মানে দেবত্তের অংশ একটা, ওদিকে দেবত্তা বলা হয়। তা ওইখানে সেকেন্ড নামে এক ভদ্রলোক থাকে, উনি অনেক আগেরই ওইখানে, কিন্তু থাকে খুলনা, উনি বাবা বাড়ি ওনার নিজের বাড়ি ওইখানে, তো ওনার ভাইরা আছে কয়েকজন, তো ওনার বললো যে কয়েকজন গ্রাম থেকে ইতালি গেছে, গ্রিস গেছে, তুই কি গ্রিস যাবি, গ্রিস থেকে ইতালি যাবি চলে। তখন ওই এনামুল মামা যে ওনার আব্বার ফুফাতো ভাই তাদের কাছে ফোন দিল যে এরকম এরকম আমাদের এখান থেকে কয়েকজন লোক গেছে, প্রায় 8-10 জন লোক গেছে, তারা গ্রিস পর্যন্ত নেয়, তারপরে কি করা যাবো। তখন আব্বার খালাতো ভাই বলে ঠিক আছে ভাই, তুমি আব্বার খুব সম্মান করে, তারা খুব ভালো শ্রদ্ধা করে, এখন শ্রদ্ধা করে, হেল্প করে, তারপরে গ্রিস পন্থা নিয়ে যেতে পারলে আমি যেভাবে হোক আমি ইতালি নিয়ে আসবো, সমস্যা নেই।
ইতালিতে গিয়ে আপনি কি করবেন, তদ্দিনে কি ঠিক হয়েছে?
গীতালি কেউ যে আগে থেকে সিদ্ধান্ত নেয় না কি করবো স্যার,
ওইখানে গিয়ে যা পাবে তাই,
ওইখানে যে বেশিরভাগই বিক্রি করে ফুল ফল এগুলো, আবার
মানে যে কোনো একটা কাজকর্ম করে খাবে,
কাজকর্ম করবে তখন
ওই নিশ্চিত যাত্রা। এবং আজকের এই জীবনের গল্পটি কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি জানি যে সব শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানটি শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, বিশেষ করে যারা বিদেশ যেতে চান এবং কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই একটা অবৈধ রুটে শেষ পর্যন্ত ভাগ্যে আসলে কি ঘটে সেটার একটা দুর্ধর্ষ জীবন গল্প আজকের এই হ্যালো ইট নাইন টু জিরো। বলুন তারপর।
তারপর আব্বা অ্যাকচুয়ালি ওদের সাথে ফাইনাল কথা বলে ফেলে যে গ্রিস যাচ্ছি আমরা কয়জন, এক গ্রাম থেকে চারজন, আমি এক গ্রাম থেকে, পাশের গ্রাম থেকে তিনজন,
গ্রিস থেকে ইতালিতে যাবেন,
গ্রিস তাদের কন্ট্যাক্ট থেকে গ্রিস পর্যন্ত, আর আমার পরিকল্পনা হচ্ছে ইতালি,
মানে আপনি গ্রিসে ঢুকবেন আগে তারপর যাবেন।
তো এখন আব্বা বললো যে তুই, আমি ঢাকা গেলাম মামার সাথে, দেখলাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, আব্বা বললো তুই চলে, তো এখানে থাকা লাগবে না। কথাবার্তা বলে জমি বিক্রি করে ফেলেছে একটা অলরেডি,
বাবা জমি বিক্রি করে
ফেলেছে, তখন আমাকে পাসপোর্ট করতে বলে আবার।
আচ্ছা পাসপোর্ট তো একবার করলেই হয়, পাসপোর্ট আবার আরেকবার করা করতে হলো কি কারণে?
বয়স বেশি বাড়ানোর জন্য, কমানোর জন্য, তখন
বয়স বাড়ানো কমানোর জন্য,
বয়স কম ছিল তখন, তার সিদ্ধান্ত নিল আমাকে পাকিস্তান ফ্লাইট করাবে, তখন ওই পাসপোর্ট মানে বেশি বয়স না হলে তো ওরা অ্যাকসেপ্ট করবে না।
আচ্ছা
তখন আমার প্রায় দুই বছর তিন বছর বাড়াই দিয়ে পাসপোর্ট করলো আবার একটা, তখন আমি ঢাকা আসলাম, ঢাকা আসার পর টয়লেট চোদ্দ তলায় আমাকে নিয়ে গেলো, সরি বারোতলায়, পরে এখান থেকে আমাকে ডেট দিল। এর আগে অনেকবার আমার ফুফুতো ভাইয়া ছিল, আরো একজন ছিল, প্রায় এর আগে আট দশজন গেছে গা, ওদের দেওয়ার জন্য আরো গ্রামের মানুষ আরো হুচকে পড়ে গেছে যে আমাদের, আমায় নিন আমায় নেন, বা টাকা জমা দিচ্ছ কয়েকজন, এর মধ্যে আমাদের চারজনের টাকা জমা দিচ্ছি, আমাদের ডেট, আমাদের চারজন একসাথে একসঙ্গে ব্যাস করছে, তা আমরা সবাই আত্মীয়র ভিতরই, মানে আমাদের, আমি আলো আমার গ্রামের একজন, আর পাশের গ্রামই আমাদের, মানে পাশের গ্রামই আধা ঘন্টা লাগে না দূরত্ব তাদের বাড়িতে। তা এর মধ্যে আমি বললো যে সবাই যেহেতু আছে, আমার আপন বিয়েও আছে কাউসার নাম ওনার, তাহলে আমাদের টাকা জমা দিলাম, এরপরে মানে ঢাকা আসলাম, ডেট পড়লো যে জানুয়ারি মাসের চার তারিখ ফ্লাইট।
আচ্ছা
তখন মানে তাদের কথা মতনই আমি আবার ঢাকা চলে আসি, একদিন আগে চলে আসি, আসে আমি যেখানে একটা পরিচিত এক আত্মীয় বাসায় উঠি, পরে আমি ঢাকা আব্বা সহ যাই এয়ারপোর্টে, পরে আমাকে পাকিস্তান ফ্লাইট করায়,
পাকিস্তান,
পাকিস্তান করাচি।
কত সালের দিকে মনে আছে?
2005 জানুয়ারি চার তারিখে।
আচ্ছা
তখন আমি চারজনই আমরা ফ্লাইট করি, যখন আমরা বাংলাদেশে ঢুকি, ইমিগ্রেশনে ঢুকি, তখন এক ব্যক্তি এসে আমাদের হাতে একটা ব্যাগ দেয়, ওই ব্যাগের মধ্যে চার বোতল মদ ছিল।
একটু দাঁড়ান, আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যখন আপনি ইমিগ্রেশনে ঢোকেন, ইমিগ্রেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন?
ইমিগ্রেশন যখন আমি পাসপোর্ট নিয়ে, যখন ইমিগ্রেশনের টেবিলে ম্যাডামরা থাকে, স্যাররা থাকে,
পাকিস্তানে
না না বাংলাদেশে,
বাংলাদেশে, তো একজন লোক এসে আপনাকে একটা ব্যাগ দিল, আপনি ব্যাগটা নিয়ে নেবেন,
এটা হচ্ছে ইমিগ্রেশনের লোকই, মানে আপনি তারপরে মানে বাংলাদেশ পান ছিল, তো ওইগুলো আমি নিছি, আমি আমার ভারী জিনিস আমি নিতে পারবো না, আমার ব্যাগ ওভার হয়ে যাবে। পরে আমি তালা কিছু ওদের কাছে দিয়ে দিই, ওইগুলো মদ দেখে আমি দিয়ে দিই যে এগুলো দেখা যায় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি স্বাভাবিক। এটা পরে এদিক দিয়ে আমি সচেতন ছিলাম পথ যাত্রার দিকে। পরে পাকিস্তান যে পৌঁছানোর পরে বললো যে নাম দিয়ে ডাকবে, কালচার রনি এরকম নাম দিয়ে ডাকবে, তোমরা তখন হাত উঁচা করবা। আর আমাদের সবাই এক একটা ক্যাপ দিল, লাল ক্যাপ,
আচ্ছা
মানে চিহ্নিত করার জন্য। পরে আমি পাকিস্তান যখন করাচিতে পৌঁছিলাম, তখনই দেখলাম এক পেয়ারালি নামে একটা লোক পাঠিয়ে দিল।
কি নামে?
পেয়ারালি,
পেয়ারালি, আচ্ছা
মানে দালাল।
আচ্ছা
যখন ওরা আমাদের নিয়ে গেলো, নিয়ে বাসায় নিয়ে খাবার দাবার দিল, আসলে কিন্তু এখানে হচ্ছে যে বাংলাদেশের যে দালাল যার আব্বা ধরছে, ওনার নাম হচ্ছে ছেকেন।
কি নাম?
ছেকেন, সিকিন্দার
আলী, সিকিন্দার। আচ্ছা
আর ওনার ছেলের নাম হচ্ছে রুহুল আমিন।
ওকে,
রুহুল আমিন পাকিস্তান থেকে মানে বাই রোডে যাই রাস্তা তৈরি করছে।
আচ্ছা আচ্ছা,
রুহুল আমিনের মাধ্যমেই আমরা যাচ্ছি এখন গিরিদের উদ্দেশ্যে। পরে এখান থেকে আমাদের পাকিস্তান নিয়ে নিল,
খাবার দাবার দিল,
হ্যাঁ ওখানে খাবার দাবার দিল, খাইলাম, রেস্ট নিলাম, পরে রাত্রে আমাদের ক্লাস শুরু।
ম্যাপ
হাতে এবং পাকিস্তানের কিছু লোক আছে, পাকিস্তানি, করাচি তো বাংলা, মিক্স আমি বাংলা, তা করাচি ওইখানে বাঙালি দেখা যাচ্ছে ম্যাপ নিয়ে দেখালো যে এটা হচ্ছিল তুরস্কে, এটা হচ্ছে ইরান, ইরান থেকে এই স্থানে যেতে হবে, এই স্থান থেকে এই স্থান যেতে হবে, এই স্থান থেকে এই স্থান যেতে হবে, নামগুলো উল্লেখ করে দিল এবং ম্যাপ দেখাই দিল। আবার বললো যেখান থেকে যাইতে হবে আবার তুরস্ক, ইরান, এই তুরস্ক, তুরস্ক বড় সালমাস, আমাদের একটা খাত খাত দেখাইলো। এবং যদি কোনো বাই চান্স ধরা পড়ি তাহলে আমাদের কি বলতে হবে, কি নির্দেশ বলতে হবে, চালাকি কি করতে হবে, যদি ধরো দৌড়ে যেয়ে দল ছুট হয়ে যায় বা দালালের সাথে যারা, তখন কি করতে হবে, এগুলো আমাদের একটা থিম দিল ওখানে ক্লাস। পরে আমরা ওইখান থেকে ক্লাস নেওয়ার পরে তখন একটা গ্যাঞ্জাম হইলো, নির্ধারিত একটা সময় দিল, তখন আমাদের প্রায় দশটার দিকে আমাদের নিয়ে এলো বাসা থেকে। বাসা থেকে নিয়ে যেমন ওটা তো বড় এলাকা, কখনো ভিআইপি বাস আগে থেকে তুলে না, করা হচ্ছে হলো যেমন নর্মাল যে গাছ বাস গুলো আছে ওই বাস গুলোতে আগে তুলে।
আচ্ছা,
পরে এখান থেকে আমাদের নর্মাল বাস গুলোতে নিল প্রায় 17 থেকে 20 জন, ওই তো আমাদের 4 জন সহ, আমাদের গ্রামে 4 জন সহ। পরে ওইখান থেকে নেওয়ার পরে একটা জায়গায় স্থান আছে ওইখানে পাহাড়ের ভিতর দিয়ে নিয়ে, মানে যেমন স্বাভাবিক যে রাস্তাগুলো থাকে ওই রাস্তাগুলো, যেমন চট্টগ্রাম যাওয়ার সময় যেমন চট্টগ্রামে যে রেস্ট নেয় ওই ধরনের, ওরকম একটা জায়গায় একটা নিয়ে আমাদের এখানে খাবার দিল। সবাই ভয়তে ভয়তে, মানে সবার মধ্যে একটা আতঙ্ক যাচ্ছি, সব দূর দোয়া দূর পড়তেছি আর ভয় ভয় লাগতেছে। পরে যাচ্ছি, তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে দেখলাম রাত 7টা 8টার দিকে একটা বাস আসছে, যেমন গ্রিন লাইন বলবো যে বড় ধরনের যে বাস গুলো ওইগুলো, তো ওইরকম একটা বাস দেখলাম যে উপরে আমাদের সবাই উঠে দিল। দেখলাম উপরে ফার্নিচার কিছু, হাবিতে কিছু মহিলা আছে, বাচ্চারা আছে, মানে পুরো রিজার্ভের মতন, কিন্তু বাসটা খুবই উন্নত মানের। তখন উঠে দিল, পর আমরা বসলাম, বসলাম পর সারা রাত বাস চললো, বুলুবাজার ওইখানে যখন নামছে তখন সবাই সতর্কিত আছে, কি আছে জানি না, মানে বাংলায় বললো আবার উর্দুতে ওরা বলা বলি করতেছে। তাহলে এইসব দেখি যে চেকপোস্টে আর্মিরা, পাকিস্তানি আর্মিরা, তখন কখনো বাংলাদেশে আমি শুনছি যে আর্মিরা আছে মুক্তিযুদ্ধের সময়, কিন্তু শুনছি অনেক খারাপ ব্যবহার করছে, তখন আরো আতঙ্ক লাগলো এবং ভয় লাগলো যে পাকিস্তানি আর্মি একটা খুব ফাজিল থাকে, এখন কি করে আল্লাহ জানে। তাই আমি প্রায় সবসময় আমার মাথায় যারা গেছিল আগে গিয়ে তারা বলো সবসময় আগেও থাকবি না পিছিয়ে থাকবি না, আগামী যারা থাকবি, তখন আমি ওই মাথাটা আমি সবসময় রাখছি যে তোমার ফ্রেন্ড আবার আগে গেছে তোর অপর কথা আমি শুনবো। তখন আমি মাঝামাঝি থাকতাম, মাঝামাঝি যখন থাকছি তখন ফার্স্ট টাইমই প্রায় 4-5 জন ডে প্রায় 9 জনের মতন ঠাস ঠাস করে বুট গুলোতে লাত্থি মেরে ওদিক ওদিক ফেলাই দিল আর্মিরা। আমার খুব ভয় লাগতেছে তখন যে কি করবো আমি, এর মধ্যে যে অফিসারটা লাত্থি মারতে চলে অফিসার একটা ফোন চলে আসে, ফোন চলে আসতে পরেই উনি ফোনে কথা বলতেছে, মানে কি বর্ডার এলাকাটা আর হচ্ছে এয়ারপোর্ট এলাকাটা আপনি জানেন কিনা জানি না, ওদের মানে শিফট চেঞ্জ হয় যে কোনো মুহূর্তে, মানে যার সাথে কন্ট্যাক্ট থাকে আপনি দেখা যায় সে একটু কন্ট্যাক্ট করছে আমার এই জিনিসটা অবৈধ যাচ্ছে বা আমার 10টা লোক যাচ্ছে, দেখা যায় 10 মিনিট পরে উপর থেকে কল আসলে তার চেঞ্জ করার একটা জন্য বাধ্যতামূলক সে চলে আসে, তখন ওই জিনিসটা ধরা পড়ে, মানে ধরা পড়ে না, তখন উনি যার সাথে আমাদের কন্ট্যাক্ট থাকে মানে আমার দালালের, তখন সেই মুহূর্তে ওই যে যে যার সাথে কন্ট্যাক্ট থাকে সে থাকে না বর্ডারে, অন্য স্যার থাকে। ওই স্যারটাই হচ্ছে যে বুট দিয়ে লাত্থি মারতেছিল যে অফিসারটা,
তার কাছে ফোন আসে,
হ্যাঁ উনি ফোন আসলে পর সরে যায়, সরে আসলে পর পিছন থেকে আর একটা অফিসার আসতেছে, পিছন থেকে বলছে তুই কাতির উঠ, মানে চেক ছাড়াই 4-5 মানে 20 জনের মতন ফাঁস ঠাস করে গাড়ি উঠে, মানে গাড়ি উঠে দিয়েছে, পিছন থেকে আবার 5-6 জন,
আবার 20 জনের মধ্যে আপনি ছিলেন?
আমি ছিলাম, আমরা 4 জন ছিলাম।
প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আজকে যে গল্পটা আপনারা এখানে শুনবেন হুইচ ইজ অ্যাডভেঞ্চারাস, এবং শুধু অ্যাডভেঞ্চারাস আমরা বলবো না, এটা একটা দুর্ধর্ষ গল্প, এবং এই গল্পে কখনো কখনো কারো প্রাণ যায়, এই গল্পে কখনো কখনো কেউ সাকসেস হয়, এই গল্পে কখনো কখনো কাউকে সর্বস্ব খোয়াতে হয়, জীবন বাজি রেখে এই যে গল্প সেটা নিতান্তই খুবই কষ্টদায়ক এবং দুঃখ দুঃখের একটা গল্প। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিট পর, এই বন্ধুটিকে দেখার জন্য আপনারা চলে আসবেন ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট সবার জন্য, আপনারা নিশ্চয়ই জানেন গত সপ্তাহে যারা হেলোইট 920 শুনেছেন, জীবনের গল্প 2 এই বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে খুবই অল্প সময়ের জন্য, আপনারা যারা বইটি এখনো সংগ্রহ করেননি ফোন দেবেন এই পার্টিকুলার নাম্বারে rokomari.com এর 16297, আমি আবারও বলছি 16297, এই নাম্বারে ফোন দিয়ে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইটির মূল্য হচ্ছে মাত্র 150 টাকা, সারা জীবন সংগ্রহে রাখার মতো বই। এবং যারা জীবনে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকেন, অনেক বেশি হতাশাগ্রস্ত থাকেন, যারা জীবনে কোনোই অর্থ খুঁজে পান না, তাদের প্রত্যেকের জন্য এই বইটি একবার করে পড়া উচিত। কারণ এই বইটি পড়লে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। এখানে যাদের জীবনের গল্পগুলো সংগ্রহ করে লেখা হয়েছে, আপনাদের জন্য তুলে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই নিজের জীবনের মোড়কে ঘুরিয়েছেন। বইটি আপনি সংগ্রহ করতে পারবেন rockmari.com এর 16297, অর্থাৎ 16297 এই নম্বরে ফোন দিয়ে। জীবনের গল্প 2, বইটির বাজার মূল্য হচ্ছে মাত্র 150 টাকা। ফিরে আসছি ঠিক 4 মিনিট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। এবং ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আজকে এখানে রনি তার জীবনের গল্প বলছে। রনিকে দেখার জন্য চলে আসতে হবে ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এবং পেজটিতে আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি বিষয় নক করতে চাই, যারা জীবনের গল্প বলতে চান তারা নিশ্চয়ই জানেন কোথায় ফোন দিতে হবে। তারপরে বলে দিচ্ছি, যারা জীবনের গল্প বলতে চান ফোন দেবেন আমাদেরকে এই পার্টিকুলার নাম্বারে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এই নাম্বারে ফোন করে আপনি আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং নাম তো বলবেনই, তারপর আপনার যা বলার আছে সেটা খুব ছোট করে বলবেন। ওকে, যেখানটায় আমরা ছিলাম রনি, আপনি বলছিলেন যে 20 জনকে এক ধাক্কায় তুলে দিল, তারপর
পরে ওইখান থেকে দেখলাম যে পিছন থেকে উনি কথা শেষ করতে করতেই পরে থেকে আবার আসে, দেখা যাচ্ছে 4-5 জনের পিছন থেকে আবার ধরলো। ওর মধ্যে প্রায় 13 জনের বাড়ি হচ্ছে মাদারীপুর।
ওকে,
পরে আমরা বাসের মধ্যে চললাম, ছয় বললে তবে কপাল ভালো না, এই যে স্যার, এই স্যার অনেক খারাপ, ওনার বরাবরই করতেছে, মানে মানে করাচির বাংলাদেশি, ওনার উর্দু বলতে পারে, বাংলা বলতে পারে।
ওকে,
পরে আমাদের ওইখান থেকে নিয়ে একটা ঘরে রাখলো চারজন, আর চারজন আমরা লাগ গ্রামের আরো লোক আছে ওই দালালেরই, একসঙ্গে একটা টিম গঠন করে, এক জায়গা থেকে নিয়ে 10-12 দিন একত্র করে অনেকগুলো হলে একসঙ্গে পাঠায়।
আচ্ছা,
পরে ওইখান থেকে আমাদের বললো তোরা কি কি নিয়ে আসছোস বাড়ি থেকে, ঢাকা থেকে বা তোদের দেশ থেকে, কারণ তোরা যখন সামনে যাবি ততই যাবি ততই শীত বেশি।
আচ্ছা,
এখন তোদের কি কি পোশাক নিয়ে আসছোস? তখন আমাদের, আমি রেইনকোট নিয়েছিলাম, জুতো নিয়েছিলাম, জিন্সের প্যান্ট নিয়েছি 3টা, এগুলো সবাই দেখলো কিরা কি কি নিয়েছে, কিন্তু কিছু নেয় নাই, নিজেদের লোক এই জন্য কিছু নেয় নাই। পরে দেখলো যে তোদের জুতো চলবে না, একজনের জুতো চলবে না, কারণ এই জুতো শীতে বরফের উপর দিয়ে হাঁটা যোগ্য না।
আচ্ছা,
পরে ওরা আমাদের কাছ থেকে ডলার নিয়ে, প্রায় আমার বাবা আমার সাথে যাওয়ার সময় প্রায় $240 দেয়।
ওকে,
তো ওইখান থেকে আমি বলি যে আমার কাছে টাকা নাই, আমি আগে থেকে অ্যাডভান্স বলি যে আমার কাছে টাকা নাই। পরে বললো যে না, টাকা নাই থাকলে তো বলবো হবে না, তাহলে তোর দাদার তোর গিয়ে তোর সেই নাম এটার কাছে ফোন দে।
আচ্ছা,
ওগুলো আমি এর কাছে ফোন দিই দাদার কাছে। আমি বললাম, পরে বলে ঠিক আছে, $100 করে দিয়ে দেন। ইরানে যাওয়ার উদ্দেশ্যে করে আমাদের আবার প্রায় 2 দিন পরে ওইখান থেকে রাত্রে প্রায় 11টা থেকে আমাদের ডাক দিল অন্য একটা দালালা। পরে পরা বললো ব্যাগ আমাদের কাছে তো আলাদা হবে, তো ব্যাগ সব নিয়ে গেলো আমাদের কাছ থেকে, শুধু আমার প্যান্ট জুতা এগুলোই পরা আছে, যা পরা তাই আছে। পরে আমাদের একটা দেখলাম যে টলি আসলো, লরি যেটা বলে পিক আপ ভ্যান আসলো, পর আমরা 13 জন একটা সাইট আলাদা করলো।
আপনি তো জানতেন যে আপনি অবৈধ পথে যাচ্ছেন,
জি জি,
এবং এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে,
ঘটনা ঘটতে পারে, আমি ওটা মাথায় ছিল না, জানি যে আগে গেছি যেভাবে, মানে কি নিজে একটা পথ, জানতাম না এরকম বিপদ আসবে সামনে, জানা ছিল না, তাহলে আমার আমি যাইতাম না, বাবা মাও দিত না।
ওকে, তারপর
13 জনকে করলো কি, ইলিশ ফাইল সব।
ইলিশ ফাইল মানে?
ইলিশ ফাইল বলতে খাড়াখাড়ি, মানে আপনি সবাই দেখালি,
ওকে বুঝতে পেরেছি, এক ধরনের স্টাইল করে শোয়ালো,
হ্যাঁ, খাড়াখাড়া করে, মানে এইভাবে না, চিৎ করেও না, বুঠেও না, এইভাবে
আড়াআড়ি করে, হ্যাঁ,
মানে খাড়াখাড়ি করে, ধার এইভাবে করে। পরে 13 জনকে ওই কুটের মধ্যে শোয়ালো, শোয়ালোর পর আমি তো মানে এখানেই শেষ, সবাই যদি তো বাস। তারপর বললো কি যে ওইখানে করলো কি যে আমাকে খেজুরি পাতার পাটি ওই উপর বিছাইলো, খেজুরি পাতার পিছনে,
ও আপনাদের উপরে বিছালো,
13 জনকে উপরে বিছালো,
মাই গুডনেস।
ওই পরে দিল হচ্ছে খড়, যে ধরনের পাহাড়ি একটা দুম্বা এবং ভেড়াদের খাওয়ানোর জন্য এক ধরনের ঘাস বোনা হয়, আমাদের তো ধানের খড় পাওয়া যায় সেখানে, তা না, ওইখানে ঘাস বনে।
ওকে,
পরে ওইগুলো ঘাস বন দিল উপরে, তারপরে ভেড়া এবং দুম্বা তুললো ওর উপরে,
ভেড়া এবং দুম্বা তুললো আপনাদের উপরে,
আমাদের উপর তুললো।
ওকে,
পরে ওখান থেকে দেখা যাচ্ছে যে তিন ঘন্টার মতন গাড়ি চললো।
আপনারা ওই ভেড়া এবং দুম্বার নিচে শুয়েছিলেন?
শুয়েছিলাম, হ্যাঁ। এর মধ্যে দুইটা চেকপোস্ট আছে আমরা বুঝতে পারছি, এবং ওদের একটা সংকেত ছিল আমাদের, যেমন যে বললাম আপনার একটা ক্লাস ছিল, ওই ক্লাসের ভিতরে বলছে যে পর্যন্ত তোদের হাত দিয়ে না টাইমে উঠাবে সে পর্যন্ত গাড়ি লক্ষ করবে, আবদুল্লাহ কোক, কুদ্দুস কোক, যাই কোক, নাম যেটা কোক, তোরা হিমু আর কিছুই করবি না।
ওই ক্লাসে সেগুলো বলে দিয়েছে?
হ্যাঁ, আগে থেকে এগুলো বলে দিয়েছে, যদি ধরা খাস তাহলে কিন্তু খবর আছে তোদের, বলবি কি পুঙ্গই যাওয়া লাগবে, জীবনে বাড়িতে যাওয়া লাগবে না, মারা যাবি।
আচ্ছা,
ঠিক আছে। তখন আমাদের এটা তো ভয় রয়েছে যে পর্যন্ত আমাদের হাত দিয়ে টাইমে না উঠে আমরা উঠবো না।
ওকে,
আমরা সবাই শুনেছি এর মধ্যে দুটো চেকপোস্ট আসছে, দেখেছে কি ভেড়া আমাদের এই মানে বর্ডার এলাকায় 0.8 ভেড়া, বেশিরভাগই ভেড়া এবং দুম্বা গরু চাষ হয়। তখন ওরা দেখা যাচ্ছে যে দেখতে চেকপোস্ট দেখছে না ভেড়া নিয়ে যাচ্ছে, তখন ওদের যে ভেড়া নিয়ে যাচ্ছে গাড়ি, ওই যে তো ওদের লাইসেন্স আছে, ওদের পাসপোর্ট শো করছে, ও ছেড়ে দিচ্ছে নিচে যে আমরা আছি, এটা পুলিশ ধরতে পারেনি, আর্মি ধরতে পারেনি। ওই মধ্যে নিয়ে হাফ পর ভিতরেই তিন ঘন্টা পরে ইরানের বর্ডারে মেন বর্ডারে চলে আসছি। মেন বর্ডারে চলে আসার পরে আমাদের দেখা যাচ্ছে যার সঙ্গে কন্ট্যাক্ট থাকে যে আর্মির সঙ্গে, ওনার ডিউটি পড়ছে ভোর 4টায়।
আচ্ছা,
তবে উনি করছে কি খেজুর বাগান আছে, একটা খেজুর বাগানের মধ্যে আমাদের রেখে দিল যে তোমরা তুমি এখানে রেস্ট নাও আর এখানে থাকো, কোনো খাবার দাবার কিচ্ছু নাই, ওই রাত্রে খাবারই খেয়ে আসছি।
ওই সময়টা মনে হতো যে দেশে থাকে ভালো ছিল,
আমরা তো ইউরোপে যাচ্ছি একটু কষ্ট কি হবে, কিন্তু সামনে যা রয়েছে বেশি কষ্ট রয়েছে এটা তো আমি জানতাম, এসে সাড়ে আরো মৃত্যুর মতো।
প্লিজ লিসেন দা স্টোরি ভেরি কেয়ারফুলি, বিশেষ করে যারা বিদেশে যেতে চান অবৈধ পথে দুই চার পয়সার লোভে, এই যে জীবন এটা একটু আজকে মনোযোগ দিয়ে শোনেন, এবং এরপরে যদি কিছুটা সবক হয় তাহলে আমরা বলতে পারবো যে না আমরা কিছুটা করতে পেরেছি। বলুন তারপর।
পরে আমরা ইরানের মধ্যে দিকে গেলাম, একটা ঘরে নিয়ে রাখলো। পরে
কতজন ছিল একসাথে আপনারা?
ওইখানে ওই গাইতেছিলাম 13 জন।
13 জন
যখন ঘরে নিয়ে রাখলো দেখলাম প্রায় 40 জনের উপরে
ওই ঘরে।
হ্যাঁ, কিন্তু সবাই দেখা যায় সুন্দর করে লম্বা ভাবে ঘুমাইতে পারে।
লিড কি চেঞ্জ হয়? লিড বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেল, তারপর আরেকজন নেতৃত্ব দিচ্ছে।
হ্যাঁ, এটা হচ্ছে,
এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। কিন্তু একদম যারা লিড দিতে এরা কারা, বাঙালি?
না না, এটা হচ্ছে পাকিস্তানি,
পাকিস্তানি,
পাকিস্তানি যদি ভিতরে যদি এরিয়া ভিতরে হয় তাহলে পাকিস্তানি, খাবার দাবার দিচ্ছে সবাই, দেখা যাচ্ছে 40 জনের মধ্যে 20 জনের খাবার 40 জনকে দিচ্ছে।
আচ্ছা,
দেখা যাচ্ছে তিনটা বলে করে দিচ্ছে যে যা পারে হাত দিয়ে নিয়ে খাচ্ছে। ওইখানে 2 দিন রেস্ট নেওয়ার পরে, পরে আবার ইরান থেকে আমরা তেহরান রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পরে এখান থেকে আমাদের গাড়িতে মানে ছোট একটা লরি আসলো, আবার এই গাড়িতে উঠে দিল, কয়েকজনকে 5 জনকে মতন উঠে দিল। উঠে দেওয়ার পর আমরা ইরানের গাড়িতে উঠলাম।
আচ্ছা,
উঠলাম পর একদম আমাদের তেহরান নিয়ে গেল। তেহরান নেওয়ার পর ওইখান থেকে আবার 2 জনকে আলাদা করে ফেললো।
আচ্ছা,
আমাদের ইরানের তেহরান নিয়ে যাওয়ার পর একটা আন্ডারগ্রাউন্ডে রাখা হয় মাটির নিচে, কারখানার নিচে। তখন দেখি একজন একটা লোকের সাথে পরিচয় হলো, তার বাড়ি হচ্ছে সিলেট, উনি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে। তা উনি কয়েকবার ইতালি যে ধরা খেয়েছে প্রায় 5-7 বছর উনি এই লাইনে, ওনার ব্যবসা হচ্ছে লোক এদিক থেকে ওদিক নেই, এদিক থেকে এদিক নেই দালাল। তো উনি বললো তোমাদের বাড়ি কোথায়, বললাম, পরে বললো যে ঠিক আছে সাবধানে দেও, ঠিক দিল তোমরা কোন দালালি লোক, মানে কথা বললাম। পরে এখানে এক রাতে থাকার পর আমারে একটা মোটরসাইকেল করে নিয়ে এক ব্যক্তি বলো চল বাজারে চল, বাজারে নিয়ে বলো তোরা কি কি খাস জানি না, ওরা তো ফার্সি ভাষা আমি বুঝি না আর ইংলিশ ওরা বলতে পারে না। তখন বাজারে নিয়ে যাওয়ার পর আমার দেখাই দিলাম, ডিম দেখাই দিলাম, শশা যা দরকার, পরে খাওয়া ওইখানে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর দিনকে রাত্রে আমাদের আবার 2 জনকে এক গাড়ি উঠে দিল। আমি আর ইবাদুল কাকা ছিলাম, উনি ছিল খুবই মানে তামিল মতন দেখতে, কালো, তখন ওনার সাথে আমি পড়ছি। কিন্তু যখন আমার বাসে উঠে দিল তখন প্রায় এক রাত ওইখানে 2 রাত 1 দিন চলে যায় তেহরান আসতে, মানে পাকিস্তানি বর্ডার থেকে, গুলু বাজার থেকে। যখন তেহরান আসলাম, তেহরান থেকে আমার সালমাস যাওয়ার উদ্দেশ্য, সালমাস,
সালমাস এটা কোথায়?
এটা হচ্ছে ইরানের শেষ মুহূর্তে তুরস্ক বর্ডারের সাইড। তখন সালমাস যেতে প্রায় 72 ঘন্টা লাগে, মানে এইখান থেকে ওই মাথা পর্যন্ত। তখন আমাদের এবারের সঙ্গে দিয়েছে পরে প্রায় 16-17 ঘন্টা বাস চলার পরে তখন আমাদের এক হোটেল আসে, ওইখান থেকে খাওয়া দাওয়া করার পরে আবার ওনা দিলাম। পর লাস্ট মুহূর্তে যখন সালমাস চলে আসছি সেই মুহূর্তে আর্মিদের চেকপোস্ট উঠে আর্মি, তো ওরা বলে দিয়েছিল যে আর্মি যদি উঠে ওদের কাছ থেকে যেত ভাবি এরাই গেলে চলবা, মুখ কালো করে ফেলবা, কান্নাকাটি করবা, আর গাড়ির কন্ট্রাক্টারই তোমার কাছে দালাল। আমরা জানতাম যে গাড়ির কন্ট্রাক্টার হচ্ছিল দালাল, বড় বড় গাড়ির গান্ধী কন্ট্রাক্টারের দালাল বাসের।
ওকে,
পরে কন্ট্রাক্টার বা এক আর্মি উঠছে, আর্মি ওঠার পরে ইবাদুল কাকার আমার ছিল পিছনে, আমি হচ্ছে ওনার এক সিট আগে, একদম পিছনে সিটে গুলো আমাদের বসাইছে। যখন আসছে তখন আমাদের কম্বল দিয়েছে একটা গায়ে, এমনি শীত, তারপর কম্বল দিয়েছে, মুখ টুক ঢাইকে দিয়েছে যাতে না ধরতে পারে। আর্মি উঠছে, উঠার পরে দেখতেছে দেখতেছে দেখতেছে, তো ফটকে আমার কাছে আসছে, আসার পর দেখছে আমাকে, দেখার পরে আবার আমি ঘুমিয়ে পড়ছি, আমি দেখছি যে আসছে, তো সারা তো মানে ঘুমাই না যে কি হয় না কি হয় কি না হয় কি হয়, বিকুন বিপদে পড়ি, একবার আর্মি যেভাবে মারলো পাকিস্তান। তখন আমি মানে খুবই হতাশ, খুবই হতাশ। তারপরে দেখে ফেলেছে যে ঠিক কোন দেশে, মানে কি আফ্রিকা, পরে ওরে টান দিয়ে উঠে ফেলেছে, উঠেছে পরে আমার যে সামনে দেখছে যে একই অবস্থায় ওরকম বলতে আমার ওরকম বলতে আমার উঠে ফেলছে, উঠে ফেলছে আমার ডাক দিছে, কলার দিয়ে টান দিছে, পর আমি বুঝতে পারিনি, পরে আমার পুরো কলার দিয়ে উঁচু করে ফেলেছে, উঁচু করে ফেলেছে, পরে আমার বলতেছে তুই কোথায়, আফগানিস্তান পাকিস্তানি বলতেছে, আমি কোন কথা বলতেছি না, এবার কোন কথা বলতেছে না, তো এর মধ্যে এই গাড়ির কন্ট্রাক্টর চলে আসছে, আসার পরে দেখলাম যে ওই আর্মির হাতে ডলার ঢুকিয়ে দিল, ডলার ঢুকিয়ে দিয়ে পরে আমার অলরেডি নামাই ফেলছে গাড়ি থেকে, আর ইবাদুল কাকারের সামনে শাসাইতেছে, মানে তোর বাড়ি কোথায় জিজ্ঞেস করতেছে, মানে কনফার্ম হইতেছে না কোথায়, আমার কনফার্ম হইতেছে যে ওর বাড়ি পাকিস্তান, পাকিস্তানি মতন এই চেহারা, আর দালালরা বলে দিচ্ছে যে বাংলাদেশ কখনো বলবি না, বলবি পাকিস্তানি, কারণ তোর যদি রিটার্ন বাংলাদেশ পাঠাই দেয় কিন্তু পাকিস্তানি ঢুকতে খুব সমস্যা হয়ে যাবে,
আচ্ছা আচ্ছা,
তখন ইবাদুলটা ধরার পরে আমি আর্মির আমার চেক করতেছি, সব জায়গা চেক করতেছে, আর শরীরে চামড়া ডাবল ডাবল মুসুদ মারতেছে, বরকত থেকে আসছে, পর আমি তো ভাষি ভাষা বুঝি না, ভাষা না একজনের ভাষা জানলে সেখানে একটা মনের ভাব প্রকাশ করা যাবে, আমি দেখ গরিব মানুষ আসছে এখানে কাজ করার জন্য বলা যায়, কিন্তু ভাষা না জানি অনেক কষ্টকর, ভাষাটা হচ্ছে মেন, তখন আর্মি ওই যে পুলিশের ভিতরে আর্মি উঠছে চেক করার জন্য, ও বলে ছেড়ে দে মুসাফির, তখন আমি আগে আর এখন আরবি পারি, আগে ওই তখন টাইমে আরবি বুঝতাম না, তখন বললো যারা মুসাফির স্যার, পরে আমার উঠে দিল গাড়িতে, আর আমার পিঠে হাত দিয়ে বললো যা, পরে ঘন্টাখানিক চলার পরে আমার দেখা যাচ্ছে সবাই নেমে দিতেছে, আমার দুজন নামতেছি না বাস থেকে, তখন আমার মধ্যে একটু ভয় লাগলো যে কি ব্যাপার, আবার কোনো সমস্যা হলো কিনা, পরে দিকে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দিকে একটা ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে গেছে, তোর বললো যে আমাকে বলে দিত আগে থেকে যে অমুক জায়গায় এই দালাল থাকবে, অমুক জায়গায় দালাল থেকে স্টেপ বাই স্টেপ থাকবে, তোরা কোনো ভয় পাবি না, তাই যাওয়ার পরে আমি ইবাদুল কাকা দেখলাম যে আমাদের ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে গেছে,
আচ্ছা,
পরে এখানে যাওয়ার পরে ইব্রাহিম নামে একটা ছেলে লোক ছিল, খুবই উঁচু লম্বা, খুবই মানে ওদের খুবই ইথি ফিগার টিগার ভালো,
আচ্ছা,
পরে আমায় নিয়ে যাওয়ার পরে প্রায় 2 ঘন্টা ট্যাক্সির মধ্যে নিয়ে নিল, আমার পরে ওরা বাসায় নিয়ে গেলো সালমাস, সালমাস নেওয়ার পরে দেখি আরো দুজন আমাদের এলাকারই, 4 জন এক জায়গা, তা আমার খুশি লাগলো যে আমার আমরা দুজন আরো দুজন হয়ে গেলাম 4 জন, তা বললাম যে কি ব্যাপার তোমরা এলাকা কখন, কাকারে বললাম যে আমরা আসছি কিছুক্ষণ আগে, মানে আলাদা আলাদা বাসে দিচ্ছে যে ধরা পড়লে দুজন ধর একসঙ্গে সবাই ধরা পড়বে না, পরে ওইখানে খাওয়া দাওয়া করলাম, রাত্রে শুইলাম, 2 দিন ছিলাম ওইখানে, পরে ওইখান থেকে এখন আমাদের উদ্দেশ্য হলো তুরস্ক ঢুকবো, সালমাস থেকে তুরস্ক যাবো, তো এখন বললো যে তোমরা আমাদের পোশাক আবার চেক করলো কি পোশাক আছে, তারপরে দেখলো যে আমাদের রেইনকোটটা সাদা, পুরো সাদা একটা হোয়াইট কালার একটা রেইনকোট দিল, এক্সট্রা রেইনকোট দিল এবং পরালো, পরে একজন আসলো যে মেন, উনি বললো কি যে দেখে বললো যে এইগুলি জিন্সের প্যান্ট আর একটা পরে, ওরা একটা এক্সট্রা একটা ই দিল ভিতরে ট্রাউজারের মতন,
আচ্ছা,
এবং জুতার ভিতরে 2টা পলিথিন দিল যে দুইটা পলিথিন পরো,
চারজনই
বেরোলাম, দুজনের নিল আগে, তার ঘন্টাখানিক পর নিলো আমাদের, নেওয়ার পরে ইবাদুল কাকাই আমার সাথে, দেখি যে 10-15 মিনিট পর আমরা এক জায়গায় নামাই দিল, নামাই দেওয়ার পর দেখলাম যে ঘোড়ার দল,
ঘোড়ার দল,
ঘোড়ার দল,
দল মানে কি দল নাকি পাল, ঘোড়ার পাল,
মানে ওই সাথে লোক 4 জন লোক ছিল, একটা ঘোড়ার পালে প্রায় 40টা ঘোড়া আছে, প্রত্যেকটা ঘোড়ার পিছনে হচ্ছে তেল, 2টা ঘোড়া আমাদের ওর মধ্যে চাপাই দিল, উঠে দিল, 7টা-8টার দিকে আমাদের উঠে দিল, তখন সারা রাত বড় ভিতর দিয়ে আমি ঘোড়ার পিঠে উঠলাম, যখন ঘন্টা দুই পর উঠা ধরলো তখন খালি পাহাড়ের চিপা যখন গেলাম, অনেক লম্বা লম্বা পাহাড়ের উপর দিয়ে ঘোড়া উঠে যায়, তখন আমার জন্য দোয়া করলো যে আমি আর উল্টে ফিরে ঘোড়ার জন্য দোয়া করি যে ঘোড়া তো অসুস্থ হয়ে যাতে আমি শেষ, তখন প্রায় 4টা বাজে, ভোর 4টা, তখন আমাদের নামাই দিল ঘোড়া থেকে, তোর ইবাদুল কাকা যে উনি পড়ে গেল ঘোড়া থেকে, পরে ঘোড়া লাইসে ইচ্ছা মতো পিটাইলো,
ঘোড়া লাইসে পিটালো কাকে,
ইবাদুল কাকাকে,
ওহো,
পরে আমি পরে বললাম, পরে আমার একটা ঠাসকে থাপ্পড় লাগাই দিল, আমি বললাম কি যে কি, আমি ভাষা তো জানি না, ওই সাহায্য দিলাম কি সমস্যা কি, ঠিক আছে, পরে আমার একটা থাপ্পড় দিল, থাপ্পড় দিল, পরে আমি বললাম যে অবস্থাতে এভাবে চললি হবে না, অবস্থাতে তাল মিলিয়ে চলতে হবে আমার, পরে আমি ওদের হাত দিয়ে দেখলাম,
যেমনি হোক পৌঁছাতে হবে,
হ্যাঁ পৌঁছাতে হবে, আমি ওদের হাত দিয়ে ডলার দেখালাম, হাত দিয়ে এরকম দেখলে তো এটাকে পৃথিবীর সব জায়গায় চলে বুঝে দিয়ে টাকা, তখন আমি বিভিন্ন এরকম দেখালাম, পরে পরে ওরা বললো, আর একটা বললো ঠিক আছে, যা আবার আমাদের আবার উঠে দিল, ওরা উঠে দেওয়ার পরে প্রায় 10টার দিকে মানে তুরস্কর ভিতরে যে পৌঁছিলাম অন শহর একটা নামে, পরে তুরস্ক ওইখানে নিয়ে যাওয়ার পরে একটা রুমে রাখলো, রাখার পরে এখানে খাবার দাবার দিল, যেখানে আমাদের রাখলো আমাদের পুরো হাত আর মুখ পুরো শক্ত হয়ে গেছে বরফে, মানে পুরো মনে হচ্ছে যে পুরো সাদা ইউরিয়ার সারের মতন বিছাই রাখছে, পুরো ইসের মতন পুরো বরফ, তখন একটা রুমের মধ্যে রাখছে, প্রচুর শীত লাগতেছে, আমরা কাঁপতেছি আর আঙ্গুলগুলো আমরা মুঠ পকাইতে পারতেছিলাম না,
এত ঠান্ডা।
হ্যাঁ, আঙ্গুলগুলো শক্ত হয়ে গেছে।
আচ্ছা,
পরে কি করবো, আগুনের ব্যবস্থা নাই, আমার তো হাত তো জমাট হয়ে আসতেছে। পরে এক পর্যায়ে আমরা দুজন হাঁটা লাফালাফি করলাম এবং হাতে দুজনে বসে বসে করলাম।
ওকে,
এরকম প্রায় এক ঘন্টা পর দেখলাম যে আমার একটু স্বস্তি লাগতেছে। তাই এর মধ্যে দেখি যে একটা মহিলা আসছে, মহিলা আসার পরে আমাদের রুমে ভিতরে নিয়ে নিল।
আচ্ছা,
নেওয়ার পরে ভিতরে হচ্ছে হিটার বক্স, হিটার বক্সের সাথে বসলো এবং বললো যে তোরা হাত তুত লাগাইস না।
আচ্ছা,
তো এখানে ঘন্টা খানিক হিটার বক্সে রাখার পর শরীর থেকে পানি যেমন ঘাম ঝরে ওরকম ঝরতেছে পানি। পরে এক পর্যায়ে শরীর শরীর মুছতে দিল, আমাদের একটা ন্যাকটা দিল দোয়ালের মতন। পরে বসার পর খাবার খাবার দিল, রুটি দিল, খেলাম, চা খেলাম। পরে রাত্রে আমাদের এখানে রাত 9টার দিকে আবার আমাদের নিয়ে নিল। নেওয়ার পরে একটা ট্যাক্সি আসলো, ট্যাক্সিতে করে দুজনে নিয়ে এলো। ট্যাক্সি করবো যাই দেখলাম, ওইখানে যাই দেখলাম বিশাল একটা লরি, প্রায় 16 চাকা একটা লরি বড়। ওর মধ্যে ভিতরে ঢুকে গেছে, পরে দেখলাম যে 8-10 জন আর এবং আমাদের, এবং এক একটা করে 7-আপের বোতল দিল বড়, আর 2টা করে 3টা করে পলিথিন দিল। খালি বোতল এবং 3-4টা করে বোতল এই পলিথিন। তাই ঢুকছি, পর দেখি যে ওইখান থেকে 5 মিনিট লরি যাওয়ার পর একটা স্থানে যাওয়ার পর দেখলাম হুড়মুড় করে অনেক লোক উঠলো, প্রায় চাইনিজ, বাংলাদেশি এবং ইন্ডিয়ান। ইন্ডিয়ান আছে 4 জন, প্রায় 106 জনের মতন উঠলো একটা লরির ভিতরে।
আচ্ছা,
লরির মধ্যে এরকম ভাবে বসাইলো যে যদি কোনো যদি কারেন্ট সাইড দিয়ে পিছন থেকে যদি কারেন্ট লাইনও দেওয়া হয় যাতে কোনো শর্ট না হয়, এরকম সিস্টেম ভিতর দিয়ে কাট সিস্টেম করা।
আচ্ছা,
তখন ভিতরে বসলাম, পর সবাই বসালাম, এত গরম, ওইটা প্রায় ঘন্টা দুই চললো 100 জন এই জন্য নিয়ে। পরে একটা তুরস্ক থেকে আমরা এখন যাচ্ছিল ইস্তাম্বুল যাওয়ার উদ্দেশ্যে, কোন শহর থেকে। পরে এখান থেকে প্রায় ঘন্টা দুই যাওয়ার পরে আমাদের একটা চেকপোস্টে নামাই দিল। ওইখানে আর্মিদের চেকপোস্ট, নদী মানে সাগরের সাথে অ্যাডজাস্ট করা, সাথে আর্মিরা জানে যে এদিক থেকে জীবন যাইতে পারবে না ওরা। তাহলে আমাদের এবং বিপরীত সাইড দিয়ে পাহাড়ে এখানে নামাই দিচ্ছে আমাদের। নামাই দেওয়ার পরে আমাদের ওইখানে সবাই, ওই মধ্যে 4 জন আছে ডঙ্কার, যারা পথ চলায় না ওদের ডঙ্কার বলা হয় তুরস্ক ভাষায়। তখন ডঙ্কার ওরা দেখা যাচ্ছে যে দুইজন থাকে একদম পিছনে আর দুইজন সামনে। পরে এক পর্যায়ে আমরা ওইখান থেকে পাহাড় দিয়ে উঠতে থাকি, ঘন্টা খানিকের মতন লাগবে। প্রায় আমাদের 10টা সাড়ে 10টার সময় পাহাড় দিয়ে উঠতে থাকি, প্রায় 4টা বাজে 3টা বাজে উপরে উঠতে উঠতে। আর যখন উপরে উঠি তখনই মানে বরফওয়ালা আকাশের যে সাদা সাদা ধাপগুলো ওগুলি সেই শরীরে লাগে। পরে এক পর্যায়ে উপরে উঠছি, পর দেখি যে মেয়েদের যে এরকম খোসা ওরকম একটা গাড়ি দেখা যাচ্ছে উপরে ওঠার পরে। তখন আফগানিস্তান যাওয়ার সবাই আগে, ওরা খুব হাঁটায় ফাস্ট, কিন্তু আমরা বাঙালি যারা আছি, কিছু পাকিস্তানি আছি, ওরা বাংলাদেশের বিশেষ করে আপনার দুর্বল, ইন্ডিয়ারা পানি পথ চলায়।
আচ্ছা,
ওরা আমরা ফার্স্টে যখন আগে থাকি তখন বরফ এই এক গ্রা পর্যন্ত দাইবে যায়, তখন আমরা দুর্বল হয়ে যাই, তখন আমরা আবার পিছিয়ে থাকি। ওরা পথ করে যায়, পথ মানে হচ্ছে একজন মানুষ 10-20 জন 40 জন মানুষ একসঙ্গে যায়, তখন একটা পথ হয়ে যায় বরফের দিয়ে। তখন আমরা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা আমরা রাস্তা রাস্তায় হাঁটে যাই।
আচ্ছা,
তখন এক পর্যায়ে আমরা পাহাড় দিয়ে উপরে ওঠার পরে এখন ওই দিক ডঙ্কা থেকে যে দালাল, ওরা বলতেছে যে কার কার ব্যাগ আছে সাথে বা মোটা কি আছে, ওই দিচ্ছে সুদ দিতে হবে গোয়ার পাশায়। তখন অত বড় পাহাড়ে উঠছি, প্রায় 3-4 ঘন্টা উপরে, সেখান থেকে নিচে নামতে হবে, দেখা যাচ্ছে ওইখানে নামতে হবে।
এটা কোন দেশের কথা বলছেন?
এটা হচ্ছে তুরস্কের ভিতরে।
তুরস্কের ভিতরে, ওকে।
তারপরে আর আমরা তো এখানে রাত্রে তো জায়গাটার নাম জানি না, কিন্তু যেখানে কোন থেকে রাখছে ওইটা আমরা জানি, কিন্তু ওইখান থেকে কোথায় নিচ্ছে সেটা আমাদের মেসেজ তুলে দিচ্ছে। পথগুলি কোথায় কোথায় স্থান সেটা তো রাত্রে জানা সম্ভব না।
ওকে,
পরে ওইখান থেকে আমরা দেখলাম সবাই পাশায় সুর দিয়ে নামতেছে, সুর দিয়ে। পরে আমরা ওরকম পাশায় সুর দিয়ে নামতেছি, পরে ধরেন 4 ঘন্টার পথ 10 মিনিটের মধ্যে নিচে নামলাম আমরা।
অন্ধকার
বলতে কি বরফ নিচে, উপরে হচ্ছে আকাশ ফর্সা, দেখা যাচ্ছে যে
আকাশ ফর্সা এবং বরফ,
নিচে
চকচক করছে,
পুরো সাদা বরফ হচ্ছে সাদা, এই জন্য অন্ধকার হলো মানে। পরে এক পর্যায়ে নিচে নামার পরে নিচে না যখন নামছি তখন দেখলাম যে আবার সেই লরিটা, যে লরিটা আমরা উঠছিলাম সেই লরিটা আমাদের আবার সবাই উঠিল হুড়মুড় করে।
আচ্ছা,
এর মধ্যে দেখে যখন আমরা আসছি তখন একটা লোককে খুঁজে পাওয়া যেতেছিল না।
আচ্ছা,
একটা লোককে আফগানিস্তানে একটা ছেলেকে পাওয়া যেতেছিল না। তখন দেখি পিছন থেকে তাকাই, দেখে কি যে ওটা ও পিছনের সোয়েটার দিয়ে টাইনি টেনে নিয়ে আসতেছে, ওই ছেলেটা মৃত, ছেলেটা মারা গেছে। তখন সবাই সতর্ক করে দিল, পরে সবাই আরো পিছন থেকে যায় ধরে নিয়ে আবার ওই গাড়িতে লরিতে উঠেলো। আর একটা ছেলে অসুস্থ, এরকম একজন একজন কাঁধ দিয়ে একজন হাত দিয়ে এরকম নিয়ে আসতেছে, একটা ছেলে অসুস্থ, একটা ছেলে যারাই মারা গেছে ডেট। তখন আমরা খুব ভয় পেলাম, আমরা সবাই কান্নাকাটি করলাম, ঠিক আছে। পরে লরিতে এসে নামানোর পর একটা আন্ডারগ্রাউন্ড একটা হোটেল, ওই হোটেলে এনে রাখলো নিচে। তো ওই জায়গাটা যেখানে রাত্রে রাখছে ওইখানে খুবই মানে গোপনীয় শীল রাস্তা, একদম আন্ডারগ্রাউন্ড মাটির নিচে, উপরে হোটেল। তখন সবাই বাই করে ওইখানে হিটার দিল, রুটি দিল, রুটি এক মিনিট বলা হয়, আর মুরগি ইঠি দিল সবাইকে, সবাই খাওয়ালো এবং মানে সবাইকে বললো যে তোরা কেউ হিটারের কাছে যাবি না। এই অবস্থায় সুস্থ করে 2 দিন থাকলাম। ওইখানে দুদিন থাকার পর ওইখান থেকে মানে রাজধানী থেকে আমাদের এখন নিয়ে যাবে লাস্টে বর্ডারে।
আচ্ছা,
তিন চলার পরে পরে একটা শহর আসলো, ওইখানে আমাদের সবাই নামাই দিল। পরে নামাই দেওয়ার পর ওইখানে থাকলাম, থাকার পরে ওইখান থেকে এখন আমাদের গিরিজের বর্ডারে ঢুকবো ডাইরেক্ট গিরিজ। তখন আমাদের একটা বাসে তুলে দিল, ওরা বললো যে দেখ ওরা পাকিস্তান অমুক দালালের লোক, বললো যে তুই দালালের কাছে বল পাসপোর্ট করতে 100 টাকা করে চা, তোরা বল। আমি তো বাসা যাই না তখন, কিছু বলতে পারতেছি না। ওরা রাগ করে বললো যে আজকে তোকে পাঠিয়ে দিবো, ঠিক আছে তোর দালাল টাকা জানে আজকে পাঠিয়ে দিবো। চারজন ছিলাম ট্যাক্সির মধ্যে, তারপরে ট্যাক্সির মধ্যে নর্মাল ভাবে উঠে দিল। ট্যাক্সির মধ্যে উঠে দেওয়ার পর ঘন্টাখানিক দুই চলার পরে আমাকে চেকপোস্ট বাজলো, তখন দেখা যায় আর্মি ডের চেকপোস্ট দেখা যাচ্ছে। আর বরফের পানি পাহাড় গুলো থেকে যে নামি ওই খাল মানে যেটা নালা বলা হয় বরফের পানির নালা, ওইখানে নামা দিল। পরে হাবুগুরু দিয়ে আমরা চেকপোস্ট পারি হইলাম।
আচ্ছা,
হাবুগুরু দিয়ে পারি হওয়ার পরে তারপরে দেখলাম ট্যাক্সিটা আবার সামনে এসে আমাদের দাঁড়াইলো। ট্যাক্সি থেকে নেমে পরে আমাদের উঠে দিল বড় ভিআইপি বাস।
আচ্ছা,
ঘন্টা তিনে চলার পর প্রায় 3:30-4:00 দিকে মানে লাস্ট ওইখানে যে আমাকে দেখা যাচ্ছে আর্মির একটা তেলের যে ই থাকে টলি লরি বলা হয় তেলে, ওই লরিগুলো একটা বাসের সঙ্গে একজাস্ট হয়।
ওকে,
ওখানে কোনো চেকপোস্ট নাই। আর যেখানে আমরা হাইটে আসছি ওইখানে চেকপোস্ট দেখে রেখে যেখানে ছিল ওইখানে আমরা পাড়ি দিয়ে চলে আসছি।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে ওই বাসে যে বাসটা অ্যাক্সিডেন্ট হয় আর যে লরিটা অ্যাক্সিডেন্ট হয় তখন আর্মি ওইখান থেকে চলে আসে, আসে দেখে যে বাসের ভিতরে অনেক অবৈধ অস্ত্র এবং অবৈধ মেয়ে এবং কিছু ইরানি জিনিস পাওয়া যায় অস্ত্রমস্ত্র। তখন পিছনে যত বাস আছে সবগুলি চেক করে
ওই বাসের মধ্যে আপনারাও ছিলেন?
হ্যাঁ, ওই 4-5টা পিছনে বাসের মধ্যে আমরা পড়ে যাই।
আচ্ছা,
নাহলে আমরা ধরা পড়ি না। পরে তারপর একটা কোর্স থাকে কিন্তু ভাষা জানি না দেখে আমরা ধরা পড়ে যাই। তখন ওই বাসের মধ্যে 2-3টা সিট করে দেখি খালি, যখন আমাদের বাসে বসায় চারজনকে, তখন সামনে সুজন নামে একটা ছেলে ছিল মাদারীপুর বাড়ি, আমি ইবাদুল আর একটা দুইজন ছিল যেটা আমি চিনি না, পথে রাস্তা। তো পরে দেখা যাচ্ছে যে আমাদের বসা হলো মাঝামাঝি জায়গা, আর শরীফুল আর এলো ওই সুজন অগ্রবসল পিছনে সিটে, আর আরেকটা ছেলে আছে অগ্রবসল সামনে। মাঝামাঝি যখন বসছি তখন ওইখান থেকে চেকপোস্টের জন্য আর্মি উঠলো, ওঠার পরই দেখলো সামনে থেকে দুজনকে নিয়ে নিল অবৈধ, মানে কাগজপত্র সবাই ডকুমেন্ট আছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, সব পাকিস্তানি পাসপোর্ট দেওয়া যায় সাথে। পাসপোর্টে ভিসা আছে কিন্তু সিআরআই মিল নাই,
পাসপোর্ট ভিসা আছে
কিন্তু সিআরআই সাথে মিল নাই।
আচ্ছা,
তো ওই পাসপোর্ট গুলো আমার হাতে ধরে দিছে সবাইকে, ওই পাসপোর্ট চেঞ্জ করা যায় 100 টাকা করে লাগে। এটা আমরা জানতাম, এটা দালাল 2 নম্বরই করছে আমাদের সাথে।
ওকে,
পরে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে ওই যে গাড়ির কন্ডাক্টর উনি আমাকে, ওনার নাম আবদুল্লাহ, উনি আমাকে আমাদের ডাকলো ইশারা করে দুজন দে। তখন তো আমি বুঝি না সাদিক তালমানি কি, ঠিক আছে মানে সাদিক তালমানি এদিকে আসো, এটা আমি বুঝলাম না। পরে দেখা যাচ্ছে যে ও খুব রাগন্ত হয়ে গেলো আর মানে ধরা দিল না যে ওই দালাল নিজে, ঠিক আছে। পরে
আলটিমেটলি ওই দালাল ছিল,
ওই দালাল ছিল গাড়ি কন্ট্রাক্টর, এই দালাল।
ওকে,
পরে ও আমাকে ডাকলো, ওই যেখান থেকে দুজনে নিয়ে গেছে, ওর মানে ওদের প্ল্যান ছিল যে দুজনে যদি সামনে থেকে ধরে যখন পাসপোর্ট নিয়ে যাবে চেক করতে তখন পিছনে এগুলো সামনে এনে বসাই দিব।
আচ্ছা আচ্ছা,
তখন আর্মিরা তো পিছনে সামনে যেয়ে চেক করবে না, সরাসরি পিছনে চলে আসবে, ঠিক আছে। পরে আমরা একটু বুঝি নেই আর ওর সরাসরি ওইটা করেও নেই। পরে এক পর্যায়ে আমাদের পিছন থেকে ওই আর্মিটা আবার 5 মিনিট পরে একজনের কাছে হ্যান্ড ওভার করে দেয় আর্মিদের কাছে, ও আবার গাড়িতে উঠে আমাদের সবাই চেক করে আমাকে চারজনে নামায় ফেলায়। এই 6 জন আমরা ধরা পড়ে যাই ওইখানে। পরে ওইখান থেকে গাড়ি স্টপ হয়ে যায় আর ওইদিকে যাওয়া হয় না। ওইখানে যাওয়ার পর যাচাই বেসা
ধরার পর আপনাদের কি করলো?
পরে নিয়ে যাওয়ার পর ওইখানে আর্মি ক্যান্টনমেন্টে নিয়ে যায়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে রনির জীবনের গল্প। আমরা ফিরে আসতে চাই মাত্র 5 মিনিটের ব্রেক পর, ঠিক রাত 1টায়। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে জীবনের গল্প 2 বইটি খুব শীঘ্রই আপনারা বাজারে পাবেন এবং আপনাদের অনুরোধে বইটি করা হয়েছে। সবার জন্য গুড নিউজ হচ্ছে বইটি এই মুহূর্তে বাজারে এবং এই বইটি যে প্রকাশনা মানে বর্ণ প্রকাশ বাজারে এনেছে এবং এই বইটির যে প্রকাশক সে খুব ছোট করে ওখানে লিখেছে যে এই বইটি চাইলে আপনাকে মৃত্যুর হাত থেকেও, যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যান জীবনে কখনো, মৃত্যুর হাত থেকেও আপনাকে বাঁচাতে পারবে। উজ্জানে ফল মাইটি আল্লাহ। তো যেটা বলছিলাম যে এই বইটি যদি আপনি সংগ্রহে রাখতে চান এবং এই বইটি আপনার উচিত যারা হ্যালো 8920 লিসনার তাদের জীবনে একবারের জন্য হলেও পড়ে দেখা, একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে বইটি আমরা খুব অল্প সংখ্যক বাজারে এনেছি এবং খুবই লিমিটেড এবং খুব স্বল্প সময়ের জন্য, কারণ আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে বইমেলা ছাড়া মানুষ বা শ্রোতা যারা আছেন তারা আসলে বই পড়েন কিনা। আপনাদেরকে অ্যানাউন্স করছি আজকে বইটা কিভাবে কালেক্ট করতে পারবেন এবং হাতে সময় থাকলে আপনি এক্ষুনি অর্ডার দিয়ে দিন, কারণ এই বইটি খুব বেশি দিন বাজারে থাকবে না। আচ্ছা, জীবনের গল্প 2 সম্পাদনায় আর জি কিবরিয়া, আমি নিজে। বইটি সংগ্রহ করতে পারবেন আপনি rokumari.com এর থেকে এবং বাসায় বসে আপনি ফোনে অর্ডার দিতে পারবেন, তারা আপনার বাসায় পৌঁছে দেবে। rokumari.com এর নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, অর্থাৎ বাংলায় হচ্ছে 16297। এই নাম্বারে ফোন করে বললেই হবে, বইয়ের মূল্য হচ্ছে 150 টাকা। আরো দুটো জায়গা থেকে আপনি বই সংগ্রহ করতে পারেন চাইলে, সেটা হচ্ছে ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। আমি আবারও বলছি ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস, এদেরকেও ফোন করে বাসায় বা হোম ডেলিভারি চাইতে পারেন এবং সেক্ষেত্রে বইয়ের মূল্য 150 টাকায়। নাহার বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01758887168, এটা হচ্ছে নাহার বুক হাউসের ফোন নাম্বার, আপনি চাইলে এখানেও ফোন করে বলতে পারেন। এবং ফার্মগেটের ইউসিসি বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01840521797, আমি আবারও বলছি 01840521797, আরো একবার বলছি 01840521797। এই তিনটি নাম্বার, এই তিনটি নাম্বারে ফোন দিয়ে আপনি হোম ডেলিভারি চাইতে পারেন, আপনার বাসায় বই পৌঁছে যাবে, 150 টাকা হচ্ছে বইয়ের মূল্য এবং সাথে হোম ডেলিভারি চার্জ। ওকে, ফিরে আসছি ঠিক রাত একটায়, আমার সঙ্গেই থাকুন। আর ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ।
দ্য প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, ঠিক রাত একটা হচ্ছে সময়, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন রনিকে তার জীবনের গল্পে, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি। এবং যারা জীবনের গল্প বলতে চান এখানে এসে ফোন করবেন আমাদেরকে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার, ইনফ্যাক্ট আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। বলুন রনি, তারপর কি হলো? আর্মিরা ধরলো এবং সেটা হচ্ছে তুরস্কের আর্মি। তুরস্কের আর্মি, ওকে।
তুরস্কের আর্মি ধরার পরে ওইখান থেকে আমাদের নিয়ে গেল, নিয়ে ট্রিটমেন্ট করলো যে আসলে ওদের আর আসতে বাইরে কোনো ভাইরাস ট্রেস আছে কিনা, ওদের এটা মানে চিকিৎসা সেই জন্য হসপিটাল পাঠালো। তারপরে সবকিছু করার পরে আমাদের নিয়ে নিলো জেলের ভিতরে। আমাদের বলে তোদের বাড়ি কোথায়, তাই তোদের দেশ কোথায়, আমরা বললাম যে আমাদের দেশ পাকিস্তান, আমরা বলি না যে বাংলাদেশ। আমার মনে তখন মনে হয় বললি মনে হয় প্লাস পয়েন্ট হতো, ওদের আমার একটা কাজকর্ম একটা সুযোগ দিত। তৎকালীন যে প্রধানমন্ত্রী থাকে বাংলাদেশে, সে তুরস্ক ভ্রমণে যায়, তখন সফরে যাওয়ার পরে তাদের কমপ্লেন দেয় মানে তুরস্ক পুলিশের আর্মিরা যে কিছু বাংলাদেশি ধরা পড়ছে। তখন তখন যে তৎকালীন যে ই থাকে প্রধানমন্ত্রী থাকে, উনি বলে কি যে না এগুলো আমাদের বাংলাদেশি না, এগুলো হচ্ছে পাকিস্তানি,
মানে আপনাদেরকে পাকিস্তানি বলে,
পাকিস্তানি বলে। কিন্তু অনেকে আবার ক্ষুদ্র প্রকাশ করেছে আমরা পাকিস্তানি না আমরা বাংলাদেশি, অলরেডি তো আমরা তো পাকিস্তানি বলছি, মিথ্যা কথাই বলছি। কিন্তু আমরা কিছু নেতারা যারা ছিল সিনিয়ররা, তারা খুব এটা নিয়ে ইস্তি করছে, আমাদের ইচ্ছা তো যাবো আমরা বাহিরে মিথ্যাটা বলার জন্যই বলছি। পরে এক পর্যায়ে ওইখানে জেল খাটি প্রায় 2 মাস 23 দিন তুরস্কতে। তখন একদিন আমাদের হঠাৎ করে বললো তোদের তোদের ডিপোর্ট হয়ে যাবে, তোরা রেডি থাকিস। তখন
ওই সময় জেলে আপনাদের সঙ্গে কি কোনো অত্যাচার করা হতো?
না, জেলে কোনো টর্চারিং করতো না, কিন্তু টর্চারিং করা হলো বড় এলাকায়। তখন আপনি গিয়ে ওইখান থেকে কয়েকজনের সাথে আমার পরিচিত হয় জেলে, কিছু আফগানিস্তানি ছেলেরা ওইখানে জেলের মধ্যে থাকে, তো ওদের জামশেদ নামে একটা আফগানিস্তানি ছিল, সে খুব ডেঞ্জারাস, তো ওরা হলো ট্রেনিং প্রাপ্ত, তো ওরা বলতো তো দিন ভাই এরকম থাকোস, যাওয়ার সময় তোরা তো অসুস্থ হয়ে যাবি, তোরা দিন ভাই খাস আর নামাজ কাম ঠিক কোনো পড়াশোনা শুয়ে থাকোস, এটা তো তোরা তোর শরীরের জন্য ক্ষতিকর। ওরা উর্দুতে বললো, আমরা উর্দু বুঝি আবার। তখন আমরা তখন ওদের সঙ্গে প্রায় 1-1.5 মাস ট্রেনিং দিই।
আচ্ছা,
ট্রেনিং দিই এবং
কিসের ট্রেনিং? এটা
এটা হচ্ছে ব্যায়ামের, শরীরে একজনের সাথে দেখা যায় একজনের সাথে সমস্যা হলে ওদের সাথে বাঁচার লড়াই।
ওকে,
মানে কিভাবে পাহাড়ে উঠতে হবে। তখন ও অনেক লোকের সাথে নিয়েছে, বাইরে নিয়েছে, তখন ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে তুই যদি আমাদের ঢুকে যেতে পারিস গিয়েছিস তোদের। আমরা
এই সময়ের মধ্যে আপনার বাড়ির সাথে কোনো যোগাযোগ?
না না, বাড়ির সাথে যোগাযোগ হয়েছে 2 মাস পর, তুরস্ক পুলিশ কখনো যোগাযোগ করতে দেয় নাই।
তখন সে সময় কি বলে আপনার আব্বাম্মু?
খুব কান্নাকাটি করে, ঠিক আছে, এবং দালাল মিথ্যা বলে, যাওয়ার পথে আছে, খুব ভালো অবস্থা আছে, এইসব কথা বলে, ঠিক আছে। পরে আফগানিস্তানের কাছে কন্ট্যাক্ট করে যে আমাদের ওরা যদি ডিপোর্ট করে দেয় আর নি, তখন আমরা এখান থেকে আবার ঢুকবো, আমরা জানা আছে পদ। তখন আমরা বলি ঠিক আছে ঢুকে দিতে পারো, তোমাদের $1,000 করে দেওয়া হবে। পরে এক পর্যায়ে আমাদের ডিপোর্ট দিল ইরানের সালমাস দিয়ে, না এবার দিল আমাদের উর্মিয়া দিয়ে। পরে দেওয়ার পরে আমরা ইরানের পুলিশের ধরা দিই না। তখন দেখা যাচ্ছে অনেক প্রায় 150 লোকের মতন আর্মিরা কাটাতার ফাঁক করে উপর পথে ফায়ারিং করলো, প্রায় 43টা ফায়ারিং করলো। ফায়ারিং করার পর দেখা যায় সামনে যারা যারা থাকে সবাই বুট দিয়ে লাত্থি মারলো, পিস্তলের পিছন দিয়ে ঘাড়া দিয়ে সবাই বাই করে দিল। তাই আমার একটা লাত্থি মারে একটা গাড়ি মারে আমাদের চারজন দেওয়ার সাথে নিয়ে নিল। সাথে নিয়ে নেওয়ার পর আমরা আবার ইরানি পুলিশের দেন আবার ইটেন আবার ঘুরি, ঘুরে আবার ভিতরে ঢুকি। ঢুকার পর এক সপ্তাহ হাঁটি ভিতর দিয়ে, মানে না খাওয়া অবস্থায়, মানে খুবই কষ্টকর রুটি ছিল। সবাই আমরা দেখা যাচ্ছে ওইখানে ছিলাম আমরা প্রায় 9 জনের মতন, চারজন আর ওরা ছিল 5 জন, 9 জন আমরা হাঁটি, হাঁটতে 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 এক সময় খুবই ক্লান্ত হয়ে যায়। তখন জামশেদপুর পর থেকে এক পাতা ট্যাবলেট বাই করে, ওইটা হচ্ছে ওই ট্যাবলেটটা খালি 72 ঘন্টার মধ্যে আপনার কোনো ক্ষুদ্র টয়লেট চাপে না।
ওকে ওকে।
তখন আমাদের একটা দিল, আর একটা দিল, আর একটা দিল, সবাইকে একটু একটু করে দিল জামশেদ। দেওয়ার পর আমি ওষুধ খাওয়ার পরে দেখা যাচ্ছে 72 ঘন্টা খুব স্ট্রং থাকি, খুব দ্রুত গতিতে হাঁটি, ওর রাস্তাঘাট খুব পরিচিত। পরে দেখা যাচ্ছে যে 72 ঘন্টা যখন ওষুধটার মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা খুব দুর্বল হয়ে যাই এবং পানির জন্য এবং খাবার জন্য খুব ইয়ে হয়ে যায়। তখন ওরা ঘাস, আমরা ঘাস খেতে থাকলাম, ঘাস পাহাড়ের মধ্যে যে ঘাস থাকে সেই ঘাস তুলে তুলে খাচ্ছি। পরে ঘাস খাচ্ছি আর অধৈর্য হয়ে যাচ্ছি পানির জন্য। ওরা বলছে যে এইখানে পাহাড়ে যে বরফের পানি, পানি অভাব নাই কিন্তু পানি খাওয়া নিষেধ। মানে আগে থেকে আমাকে বলে দিয়েছে যে বলছিলাম
ফার্স্ট এই পানি খাওয়া না,
না এই পানি খাওয়া না, ক্লাসে বলছিলাম যে বিষাক্ত পানি থাকতে পারে, 100% থাকে।
ওকে।
পরে পানির জন্য তখন বললো যে যদি কখনো পানি ছাড়া বাঁচতেছ না তখন দেখবা যে দুদিন নাকের সর্দি হোক এদিকে খাওয়ার চেষ্টা করবা, বা প্রস্রাব নিজে প্রস্রাব করার চেষ্টা করবা, তাও যদি না আসে তখন বরফ গালে দিবা, কখনো দিবা না।
ও মাই গুডনেস।
তখন তখন আমরা এক পর্যায়ে এক ধরনের লবণযুক্ত ঘাস পাওয়া যায় ওইগুলি চাবাইতে থাকলাম, জানি যে ঘাসের মধ্যে কখনো ই থাকতে পারে না, ওর সাথে খাইলাম। খাওয়ার পর রাত 2টার দিকে আমরা আর চলতে পারতেছি না, মানে অধৈর্য হয়ে গেছি। পরে আমি জামশেদ ভাইকে বললাম যে তোমরা চলে যাও, আমি যেতে পারবো না। দেখা যায় আমিও কাবু হয়ে গেছি, কাউসা কাকাও কাবু হয়ে গেছে, যাইতে পারতেছে না। তখন ওরা বললো যে তোরা থেকে যা, আমরা যাও চলে যাই, দেখ তোরা ভালোভাবে থাকিস। তোরা ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে লাইট জ্বলতেছে ওই বাড়িতে, যা ক যদি পারস তো দালালে যদি ফোন দিবি ফার্স্টে অগজি হাত করবি। তখন এক পর্যায়ে আমরা ওই গ্রামে উঠলাম, ওরা চলে গেল।
কয়জন মিলে?
4 জন।
তখন তো আপনাদের পুরোপুরি অনিশ্চিত হয়ে গেছে না, কোথায় যাচ্ছেন কি করছেন কোনো ঠিক ঠিকানা নাই?
না ঠিক ঠিকানা নাই। আমরা তখন এক গ্রামে যে একটা ঘর লক করলাম, লক করার পরে বললাম যে হবে আস না, আমি তখন কিছু দিলের থেকে ভাষা শিখছিলাম। তখন বাইরেছে একজন, বাইরে পরে বাইরে তোরা কোথায়, আমাকে মানে খুব বকাবকি করে বাইরে দিল। পরে আমি রুটির জন্য খুব ব্যস্ত হয়ে গেছি,
ইরানের মধ্যে না,
না না এটা তুরস্কের ভিতরে,
তুরস্কের ভিতরে,
হ্যাঁ তুরস্কের ভিতরে। পরে আমি আর একটা বাড়ি গেলাম, আর একটা বাড়িতে যাওয়ার পরে পরে আমি আবার বললাম যে দেখ কিছু খাবার দি। খাবার দেওয়ার পর পানি ছিলাম, পরে আমার চা দিল, পানি দিল সবাই, একটা একটা লোক আর একটা মহিলা, ভুল একটা মহিলা রুটি দিল, খাইলাম। তো খাওয়ার পরে দেখলাম যে রুটিটা আমি অর্ধেক অংশ খাইতে পাইনি, এর মধ্যে আর্মিতে গিয়ে ফেলছে আবার, ওরাই কল দিয়েছে ধরার জন্য, কারণ ওই তুরস্ক যদি কোনো লোক ধরা দিত একটা ওদের জন্য একটা,
মানে ওরা যদি লোকজন ধরিয়ে দেয় তাহলে ওদেরকে পুরস্কার দিবে
সরকার থেকে। হ্যাঁ। পরে দেখা যাচ্ছে যে আমরা তো অবৈধ। পরে আসার পরে আমাদের আবার নিয়ে গেলো ক্যাম্পে, ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে পরে আমাদের ফিঙ্গার সাপ নেবে। তখন দালালে বলে দিয়েছে কখনো ফিঙ্গার সাপ তো একবার নেয়, দ্বিতীয়বার তোরা মোম ঘুষবি হাতে।
কি করবি? মোম
হাতে মোম ঘুষলে ফিঙ্গার সাপ দিলে ওঠে না। তখন আমরা বাথরুমে যাওয়ার আমি রিকোয়েস্ট করি যে আমি বাথরুমে যাবো। তখন বাথরুমে যাওয়ার পর বাথরুমে যাওয়ার সবসময় মোম থাকে জ্বলানো ইসের জন্য, তখন আমি হাতে ফিঙ্গারে সবাই আমরা মোম ঘষি। মোম ঘষার পরে স্বাভাবিক টিস্যু জমে যেতে ধরতে পারে না ওরা। তখন দেখা যাচ্ছে ফিঙ্গার দিলি, দেখা যাচ্ছে ফিঙ্গারে নিলে না।
ওই গুডনেস, মানে এত পরিকল্পিত, এত প্ল্যান, অবাক হয়ে যাচ্ছে আমি। হ্যাঁ বলুন। তারপর
তারপর ওইখান থেকে আমাদের ই নিল, পরে আমার নাম ঠিকানা আমি পুরো চেঞ্জ করে দিলাম, মানে ছবির সাথে সেম আগের বাজে ধরা খেয়েছি তুরস্ক, এটা মিল আছে, বাবার নাম আমি চেঞ্জ করে দিয়েছি এবং ফিঙ্গারে মিলতেছে না। তখন ওরা বললো যে একরকম চেহারা কিভাবে হয়, ওরা ওটা ডিসিশন নিল। পরে আমাদের প্রায় 17 দিন আবার জেল খাটি, 17 দিন কাটার পর আবার আমাদের রিটার্ন করে দিল, প্রায় 150 লোক নিয়ে আবার রিটার্ন করে দিল। 150 লোক নিয়ে যাওয়ার পরে ওইখানে তো কার সাথে আমাদের ওরকম পরিচিত হলো, 1 সপ্তাহের ভিতরে জেলের ভিতরে। পরে আমাদের ইরানের উদ্দেশ্য করে দিল, দেওয়ার পরে ওইখান থেকে বর্ডার এলাকায় যখন গেলাম আমাদের সবাই বাংলাদেশের অনেক লোক ছিল, পাকিস্তানি ছিল, আফগানিস্তানি ছিল, চায়না ছিল। তখন কিছু কিছু মানে বড় 0 পয়েন্ট কিছু লোক থাকে, এরা হচ্ছে মাফিয়া। তখন কিছু ক্ষুব্ধ লোক থাকে, ওরা ওরা করে কি দেখা যায় যে এক এক এলাকার এক একটা দাপট থাকে। ওরা ওই যেমন মানে যারা একটু ধনী এবং যারা একটু পাওয়ার থাকে তারা এই লোকগুলো নিয়ে নেয়। তখন বড় এলাকায় দেয়, তখন আর্মিদের কাছে যাইতে পারে না পুলিশে, মানে আমাদের যারা রিপোর্ট থাকে ওই আর্মি মানে ইরানি আর্মিদের কাছে যাইতে পারে না, তারা ধরে ফেলে, ধরে ধরে তারা ওদের অগনিয়ন্ত্রণে নিয়ে নেয়, মায়ের ধরে অস্ত্র দেখে নিয়ে নেয়। যখন আমাদের এক ঘরে নিয়ে নিয়েছে অস্ত্র দেখে সবাই বন্দি করে নিয়ে নিয়েছে এক ঘরের ভিতরে দিল, প্রায় 40 জনের মধ্যে, 40 জন 47 জনের মতন হবে।
আচ্ছা।
এর মধ্যে আমার বাংলাদেশে আছে কিছু, পাকিস্তানিও আছে, ইন্ডিয়ানও আছে। তখন আমাদের নিয়ে আমাদের বাংলাদেশি চারজনকে নিয়ে গেল, এর মধ্যে দেখি আর একজন আমাকে গ্রাম নেয়, তার সাথে পরিচয় হলো ওই ভিতরে। পরে আমাকে দুজনকে আলাদা করে নিল, আইসা হাত পা নখ দেখে,
হাত পা নখ,
হ্যাঁ চার হাত পা নখ দেখলে বুঝতে পারে যে ওরা মনে নিছি ওরা ভালোভাবে ফ্যামিলি করে ছেলে।
ওকে ওকে।
তারপরে ওরা হাত নখ পাওয়া নিচে প্রায় তিন চারজনকে আমার আলাদা করে নিল, আর বাকিগুলো রয়েছে রেখে দিল। যেমন খদ্দের আসে যেমন গরু বিক্রি করে ওইরকম বিক্রি হলো, গরু যেরকম দেখতে আসে দালালরা ওরকম ঠিক ওরকম দেখতে আসে, এক এক পার্টির আসে দেখতে দাম উঠে। আপনি বর্ডার লাগে থাকেন, দশ জন লোক আছে এখানে, একশো জন লোক ডিপোর্ট করলো, দশ জন লোকের পাঁচ জন লোকের বিশ জন লোক তাদের নিজস্ব লোক নিয়ে ওইগুলির বন্দীগুলো নিয়ে তাদের বাসায় নিয়ে নেয়।
আচ্ছা, আমি এখানে একটু জানতে চাচ্ছি যে আর্মির কাছ থেকে এই হ্যান্ড ওভারটা কিভাবে হয়?
আর্মি এলাকা তুরস্ক, আর্মি এলাকা কখনো তো তুরস্ক ইরানের হ্যান্ড ওভার হাতে হাতি করে না, ওটাতে একটা জিরো পয়েন্ট থাকে, প্রায় এক কিলো দুই কিলোমিটার ডিফারেন্স থাকে। যখন এই কাটাতার কাটাতার ফাঁক করে দেখায় দেয় ওই লাইট ওইখানে আর্মি ক্যাম্পাস ওখানে।
এক্স্যাক্টলি, যখন আপনারা যখন জিরো হ্যান্ডে থাকেন তখন আপনার আসলে কারো কোনো হ্যান্ডেই নাই,
না কোনো হ্যান্ডেই নাই,
কোন একটা জায়গায় দেখায় দিল, ওই জায়গায় যাওয়ার সময়টাতে আপনাদেরকে কিডন্যাপ করে
আমাদের অ্যাটাক করে ফেলায়।
ওকে ওকে। জীবনে বহুত অ্যাডভেঞ্চারাস গল্প শুনেছি, এত অ্যাডভেঞ্চারাস গল্প আমার মনে হয় না আমি কখনো শুনেছি বা আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই। ওকে বলুন, তারপর
তারপর
আপনিও কিডন্যাপ হলেন?
হ্যাঁ, আমি নিজে কিডন্যাপ হলাম। পরে আমাদের বাড়ি রয়েছে আমাদের বেল দিয়ে বেল দেওয়ার উপর
কিডন্যাপটা করলো, কারা কিডন্যাপ করে? না
এটা হচ্ছে মাফিয়া গ্রুপের একটা সংস্থা, অবে নিজস্ব লোক, হাই কোয়ালিটির সামনে আছে বড় বড়।
আচ্ছা বলুন, তারপর
প্রায় আমি প্রায় আট জনের হাতে হ্যান্ড ওভার হয়ে হাই মানে উপরে পর্যায়ের মাফিয়ার কাছে চলে গেলাম, মানে জালাল যারা ওইখানে। পরে এখানে নেওয়ার পরে আমাদের খাবার দিও না, চার দিন ইচ্ছা মতো পিটাইলো, কোনো খাবার দাবার নাই, পিটানোর পর দেখা যাচ্ছে কোনোরকম পানি আর কিছু হালকা দেখা যাচ্ছে যে খাবার দেয়,
ঘরের মধ্যে
রাখছে। হ্যাঁ, ঘরের মধ্যে রাখার পরে দুইজন দিয়ে রাখছে। এর মধ্যে দেখলাম যে প্রায় ছয় সাতজন আফগানিস্তান ছেলেদের নিয়ে আসছে, ওদের পিটাইলো মাফিয়ারা। যখন আমাদের কয়েকবার থাপড়াইছে, থাপড়ানোর পর ওই আফগানিস্তানদের ছেলেদের কাছে ওগুলো রেট সবচেয়ে কম $1,000 ছেড়ে দেয়।
আচ্ছা,
আর আমার কাছে এলো $5,000। বাংলাদেশ ফোন দিবি আগে এক দ্বারা পিটাই হচ্ছে ইউরোপের ফোন নাম্বার নেওয়ার জন্য, ইতালির ফোন নাম্বার নেওয়ার জন্য। কিন্তু আমাকে দালাল কইছে তোরা যদি পারো যদি কখনো ইতালির নাম্বার ফোন নাম্বার দিবি না, ইউরোপের কোন নাম্বার দিবি না, যদি ইউরোপের নাম্বার দেশ তোর কিন্তু $10,000 ছাড়বে না, মেরে ফেলাবে, ছাড়বে না, কারণ তোর একই ফেলাইছে তোর কাছে যত সিপি টাকা নিতে পারে এরকম করবে। তখন আমার কাছে কিছু নাম্বার থাকে ইউরোপের।
এই যে মাফিয়া, এরা কোন দেশের?
এটা ইরানি,
এরা ইরানি,
ইরানি আছে পাকিস্তানের যৌথ
যৌথ মিলে করে। আচ্ছা,
এরা বিশাল মানে
বিশাল গ্রুপ।
হ্যাঁ, বিশাল গ্রুপ আপনি সামনে বলতেছি
এটা,
অগ দরাস হওয়ার বাইরে আর্মির ওপর তো ওদের ছিল উঠবে।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে পরে এখান থেকে আমাকে নিয়ে কুমির নিল, পরে আফগানিস্তান ছেলেরা আসলো, অগ দেখা দুই তিনজন ছেলে দিল টাকা পাইলো, পাঁচজনের টাকা পাইলো না। পরে আফগানিস্তানের ছেলেরা আমাদের আসলো, এক একটা থাপড়াইলো, ওরা হলো তিন চারজন হলো মাফিয়া ছেলে পেলে। একজন আছে নাম জানি না আমি, তার একজন আসলো, আসার পরে ওর খুব ভয়ানক দেখা দেখতে, একটা সোয়েটার পরে আসলো, সোয়েটারের সাথে প্রায় শটের গ্রেনেড আছে সাথে, আর এমন ধরনের গ্রেনেড সিস্টেম এবং এদিন ভারী অস্ত্র, মানে ফিতাওয়ালা যে দেখছেন আপনি কিনা, ফিতাওয়ালা যে এই থাকে অস্ত্র গুলো গুলি গলার সাথে প্যাচ দিয়ে ওই রুম একটা আসলো রাত্রে। রাত্রে আসার পরে আমাকে আমাদের ভয় দেখলো যে তোর তাদের টাকা চায় উর্দুতে বললো, তখন বললো যে তোরা অবশ্যই টাকা আনবি, $5,000 তো কোনো ছাড়া যাবে না। পর দেখলাম যে ওদের দুইজন আসলো, দুজনের সেম ওইরকম পোশাক, মানে রেনকোট সিস্টেমের মতন বড় সোয়েটারের মতন ওরকম। পরে এক পর্যায়ে আমি বাড়িতে যোগাযোগ করলাম যে এরকম এরকম ধরছে, আমাদের টাকা লাগবে। পরে আমি এক পর্যায়ে বললো, ওরা বললো যে দেখ পাকিস্তানে আমার মামা আছে, পাকিস্তান থেকে টাকা আসবে, আমাদের টাকা আসবে না, বাংলাদেশে আমার কোনো টাকা জায়গা জমি কিছু নাই, ঠিক আছে। পরে আমার পাকিস্তানে ফোন দিয়ে দেয়, তখন পেয়ালির হাতে যোগাযোগ করি, তখন পেয়ালি বলে তোকে টাকা পাবি, সময় সাথে কোনো কথা বলবি না। তখন পেয়ালির হাতে ওনার হাতে কন্ট্যাক্ট করাই, তখন কথা বলে দেয় করা ওরকম এরকম। পরে এক পর্যায়ে $2,000 রাজি হলো আমাকে ছাড়বে,
পেয়ালি দিল,
দেশে তো আমার দালাল গ্রিস থাকে, তার বাংলাদেশে আমার ফার্স্ট কন্ট্যাক্ট।
ওকে,
তখন $2,000 আমার প্রায় তেইশ দিন পর ছাড়ে,
তেইশ দিন পরে $2,000। এটা তো আপনার বাড়ি থেকে নেয়নি?
না, বাড়ি থেকে নেয়, বাড়ি থেকে পরবর্তীতে নিবে।
ওকে,
পরবর্তীতে পরে ওইখান থেকে পরে আমার অনেক টর্চারিং করে, খুব মারে, অজ্ঞান হয়ে যায় দুদিন। পরে একবার আর্মি যে পুরো ওদের ঘর মানে ই করে রেড দেয় ধরার জন্য, অবৈধ শুনছে যে অবৈধ লোক এখানে ধরা পড়ছে অনেক, তা আমি রেড দেয় রেড দেওয়ার পর আমি বুঝতে পারিনি, সেদিনকে রেড দেয় সেদিনকে আমার টাকাদের কন্ট্যাক্ট থাকে।
আচ্ছা,
তা আমি দৌড়ে পড়ে পলা যেতে পারতাম যে আমি আপনাদের কাছে ধরা দিই, সেই মুহূর্তে এই দুইটা মহিলা আসে, কারণ ইরানের মহিলারা অনেক সুন্দর, পৃথিবীতে তো তিন নম্বর সুন্দরী বলা হয়। পরে আসার পরে আমাকে বললো যে তুই বোরকা পর, তো বোরকা পরাইলো, তার হাতে একটা বালতি দিল। আমি সেই মুহূর্তে আমি চলে যেতে পারতাম, আমি হাতে দেখলাম যে গ্লাস দিয়ে যে আর্মিরা দৌড়াদৌড়ি করতে সরাসরি ব্যাকগ্রাউন্ড সাইড দিয়ে একটা দরজা ছিল যে আমার খেতে নিয়ে গেল পাহাড়ে এক চিপাই নিয়ে। পরে এখানে দেখা যাচ্ছে যে ওরা আমাদের ওয়েট করলো, আর্মিরা চলে গেছে, তখন আমার নিয়ে আসছে। পরে ওখান থেকে ওরা আবার রাত্রে খুব আমার ই করলো, মহিলারা মানে খারাপ কাছে মানে সংযুক্ত করতে বলে, তখন আমি রাজি হই না, তখন ওরা আমার মারলো, মহিলারা মারলো। পরে বলে তোর দেশ নিয়ে রাত্রে তোর খবর বানাবে নি, ঠিক আছে। পরে সব কথা বললো, আমি তো ভাষা জানি না, ইঙ্গিতে বুঝি যে কি বলতে বলে আমাকে বা কি করতে বলে। তখন এক পর্যায়ে আমার তারপর দিনকে টাকা দিল, পরে আমার ওখান থেকে বাসে নিয়ে ছেড়ে দিল একটা জায়গা, অজ্ঞের জায়গা দাদা কন্টাক্ট থেকে অমুক জায়গা ছেড়ে দিয়ে। তখন অমুক জায়গা ছেড়ে দেওয়ার পরে তখন সিলেটের একটা সিলেটের আশিক নিজাম ওদের হাতে পড়ি। তো ওরা আবার আমাদের আটকে রাখে, আটকে রেখে বলে দেখ তোদের লোক আমাদের কাছে আসলে ওদের কাছ থেকে ছাড়াই আনতে আমাদের আবার 20,000 টাকা করে বাংলার লাগছে, তোর 20,000 টাকা করে দে আমরা দিয়ে দেবো। তখন এই আসলে কিন্তু এটা অ্যাকচুয়ালি না, মানে ওরা মিথ্যা করে আটকে রাখছে, আটকে রেখে পরে আমাদের কাছে 20,000 টাকা করে নিয়ে চারজন 80,000 টাকা দেয়, পরে ছাড়ে নিজাম। আসলে ছাড়ার পর ওইখান থেকে আমরা প্রায় 5 মাস ওইখানে আমরা ওয়েট করি, রেস্ট নেই, খাওয়া দাওয়া করি। পরে বলে কি যে তোরা এখানে রেস্ট নে, এই পরে ভালো গেমে তোকে পাঠাবো, ঠিক আছে। আমি বলছি না, আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না। তা বললো যে দেখ তোর সাথে বডি কন্টাক্ট করছি, তোকে লাশ ছেড়ে দেবো, তোকে তোকে যাওয়া বাংলাদেশ যাওয়ার দেবো না, তোকে ইউরোপ পাঠাই ছাড়বো। আর তোকে যদি আমি বাংলাদেশ পাঠাই তাহলে আমার যদি শুনে যে আরো বাংলাদেশে অনেক লোক এখনো লাইনে আছে, তারপর একজনটা পাওয়া যাবে না, অনেক আছে 2,00,000-5,00,000 টাকা অ্যাডভান্স দিয়ে তাদের টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। তখন আমি বললাম যে এটা আমি জানি না, আমার যে বই হোক আমার বাড়িতে পাঠিয়ে দাও, আমি বাইরে ইউরোপে যাবো না।
আচ্ছা,
তখন ওরা আমার খুব লোভ লাগলো, সেটা দেখাবে ভালো ফার্স্ট গেমে দিবো, ভালো গেমে দিবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, ওদের টাকা তোমার সাথে করে দিয়ে দিবো। আর করলে তোদের কি লাগবে সব দিবো, নিশাপ থেকে শুরু করে নারীপন্থ থেকে নিশাপন্ত যা লাগে তাই দিবো, কোনো কিছু ত্রুটি রাখে নাই আমাদের, মানে নারী চাও নিশা চাও যা চাও খাবার
দাওয়া দিচ্ছে,
এটা দিচ্ছি দালালের পক্ষ থেকে।
ওকে,
মানে এখন তো দালালের হাতে চলে আসছি আমি ওইখান থেকে, ইরানের ভিতরে ইরান তেহরান চলে আসছি।
ওকে,
ওইখানে চলে আসার পরে পরে আমাদের প্রায় 3-4 মাস পরে ছাবুদ্দিন নাম ইরানের এই বাংলাদেশি কুমিল্লা বাড়ি মুরাদনগর থানা, তো ওর অ্যাড্রেস আমার কাছে পুরাই ছিল, ওই হচ্ছে মাফিয়ার সাথে মানে সংযুক্ত পুরা শিওর। পরে ওর কাছে থাকলাম প্রায় 15-20 দিন চারজন সহ, তখন চারজন ছ পর আমরা ও সাবুদ্দির সাথে আমি এমন ক্লোজ হইলাম, চেষ্টা করলাম যে যদি ওর সাথে ক্লোজ হইতে নিশ্চয়ই আমার ভালো গেমে পাঠাবে। তারপরে আমি প্রতিদিন রাত্রে ঘাটতি বেজিতাম, এটি করতাম। পর এক পর্যায়ে ও আমাদের বললো রনি তুই যাইস না এই গেমে, পরে গেমে যাইস। তাই ওনার এই কথাটা বললো একবার, আমি মাথায় নিয়ে নিই যে কিসের জন্য বললো এটা আমি জানি না। তখন উনারা বললো কি যে আমাদের আরো লোক আছে তোরা ওই গাড়িতে যে উঠবি। তাই আমি করলাম যে না আমি যাবো ভাই, যেহেতু আমাদের গ্রামের লোক 3 জন একসঙ্গে যাচ্ছে, আমি যদি না যাই পরবর্তীতে আমার ভয় লাগবে, তা আমি এইটার জন্য আমি বললাম যে যাওয়া হবে 3 জন একসঙ্গে হবে। তাই উনার মাথায় প্ল্যান ছিল যে উনি আমাদের বিক্রি করে দিবেন, ফের গেছে আমরা বুঝতে পারিনি।
আচ্ছা,
পরে যখন আমরা গাড়িতে উঠে
দালাল
বিক্রি করে দিচ্ছে, এটা হলো অন্য দালাল, মানে আমাদের যে হেড দালাল আবার সাবুদ্দি, মানে ওনার মাধ্যমে আমরা যাচ্ছি গিরিজের উদ্দেশ্যে, এই তুরস্কের উদ্দেশ্যে, উনি বিক্রি করেছে সরাসরি আফনাকিয়াদের কাছে। পরে সেদিনকে রাত্রে, যেদিনকে রাত্রে পরের দিনকে আমার পাঠাই, সেদিনকে রাত্রে ওনার কাছে কোনো টাকাই ছিল না, আমার কাছ থেকে 200 টোমান নিয়ে সিগারেট এবং কিছু স্প্রাইট আনায়। পরে দেখি সকাল দিকে ওনার বালিশ এনেছে, রাত্রে আমি যখন তখন ফুটবল খেলা চলতেছিল, বিশ্বকাপ ফুটবল খেলা। পরে দেখা যাচ্ছে যে ওই ফুটবল খেলা আমি দেখি ওনার বাসায়, তখন দেখি একটা মেয়ে আসে ওনার কাছে। তারপরে দেখা যাচ্ছে যে সকাল থেকে ওনার অনেক টাকা, তখন আমার কাছে মাইন্ডে লাগলো যে এত টাকা একটা মেয়েও আসলো, কারণটা কি? তখন আমি কাকার কাছে শেয়ার করি কথাগুলো, কাকা এই গেমে আমি যাবো না, ওনার মাধ্যমে যাবো না, আমার কাছে একটু খটকা লাগতেছে। তখন কাকা বললো প্রতিশোধ থাক, বেশি বুঝিস না, কাউসার কাকা বললো। তখন আমি ঠিক আছে দাদা, তুমি দাদা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, তোমার সিনিয়র লোক, কিন্তু আমার কাছে জিনিসটা কেমন লাগছে। তখন দেখা যাচ্ছে যে আমরা পথে রওনা দিই, তখন ট্যাক্সির মধ্যে আমাদের পকেট পকেট চেক করে। তা আমি আব্দুল কাকার কাছে বলি, কাকা এরকম তো কখনো হয় নাই, এখন আসছি কেউ আমাদের চেক করে নাই, টাকা চাইছে বাট পকেট হাত দেয় নাই। পরে এক পর্যায়ে আমাদের সরাসরি একদম দুজনে দিল গাড়ি ট্যাক্সি রাস্তা অব্দি কাছে নিয়ে, দুজন ট্যাক্সি পিছনে নিল আর দুজনে গাড়ির ভিতরে রাখলো, তা আমার আর একজন ছিল গাড়ির ভিতরে নিচে রাখছে আর দুজন এলো সামনে। নেওয়ার পরে দেখলাম যে গুলি 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 নিল, কোন নিল কি নিলাম বুঝতে পারলাম না, প্রায় ঘন্টা দুই চললো গাড়ি।
আচ্ছা,
নেওয়ার পরে দেখলাম যে একটা আন্ডারগ্রাউন্ডের ঘরে, বিশাল বড় এরিয়া, যে একটু ফাঁকাটা দেখছি বিশাল বড় এরিয়া, একদম ভিআইপি শহর, সেগুলোর ভিতরে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড মাটি নিচে ঘরের ভিতরে ঢুকে গেল।
আমরা আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 তে। আজকে এখানে রনির জীবনের গল্প চলছে, এবং রনির জীবনের গল্পটা কি বিষয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অবৈধ পথে বিদেশ গমন করলে নিজের জীবনে কত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটার উদাহরণ বাংলাদেশে প্রথম না, আরো অসংখ্য আছে। কিন্তু যিনি ভিকটিম তিনি কত বড় মাপের ভিকটিম হতে পারেন, এবং যাতে আপনারা কখনো ভিকটিম না হন সেজন্য রনি আজকে সরাসরি স্টুডিওতে এসে তার জীবনের এই ভয়াবহ ঘটনাগুলো বলছে। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এই পেজটি ছাড়া হ্যালো ইট 920 নামে বলেন বা কিবরিয়া সরকার নামে বলেন, যাই বলুন না কেন, যত পেজ আছে ফেসবুকে সবগুলোই ফেক পেজ। এই পেজটিতে এসে আপনি লাইক দিয়ে দিলে আজীবনের জন্য মেম্বার হয়ে যাবেন, এবং এখানে যাবতীয় অনুষ্ঠানগুলোর ডাউনলোড করা থেকে শুরু করে, যারা এখানে এসছেন তাদের ভিডিও দেখা থেকে শুরু করে, তাদের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো আপনি এখান থেকে পাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসব ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। জীবনের গল্প বলার জন্য ফোন করুন আমাদের এই নম্বরে 09613892892। আরো একবার বলছি 09613892892। ওকে প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে জীবনের গল্প দুই বইটি খুব শীঘ্রই আপনারা বাজারে পাবেন, এবং আপনাদের অনুরোধে বইটি করা হয়েছে। সবার জন্য গুড নিউজ হচ্ছে বইটি এই মুহূর্তে বাজারে, এবং এই বইটির যে প্রকাশনা মানে বর্ণ প্রকাশ বাজারে এনেছে, এবং এই বইটির যে প্রকাশক সে খুব ছোট করে ওখানে লিখেছে যে এই বইটি চাইলে আপনাকে মৃত্যুর হাত থেকেও, যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যান জীবনে কখনো, মৃত্যুর হাত থেকেও আপনাকে বাঁচাতে পারবে। উদ্যান এবং ফল মাইটি আল্লাহ। তো যেটা বলছিলাম যে এই বইটি যদি আপনি সংগ্রহে রাখতে চান, এবং এই বইটি আপনার উচিত যারা হ্যালো 920 লিসনার তাদের জীবনে একবারের জন্য হলেও পড়ে দেখা। একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে বইটি আমরা খুব অল্প সংখ্যক বাজারে এনেছি, এবং খুবই লিমিটেড এবং খুব স্বল্প সময়ের জন্য, কারণ আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে বইমেলা ছাড়া মানুষ বা শ্রোতা যারা আছেন তারা আসলে বই পড়েন কিনা। আপনাদেরকে অ্যানাউন্স করছি আজকে বইটি কিভাবে কালেক্ট করতে পারবেন, এবং হাতে সময় থাকলে আপনি এক্ষুনি অর্ডার দিয়ে দিন, কারণ এই বইটি খুব বেশি দিন বাজারে থাকবে না। আচ্ছা, জীবনের গল্প দুই সম্পাদনায় আরজি কিবরিয়া আমি নিজে। বইটি সংগ্রহ করতে পারবেন আপনি রকমারি.com এর থেকে, এবং বাসায় বসে আপনি ফোনে অর্ডার দিতে পারবেন, তারা আপনার বাসায় পৌঁছে দেবে। রকমারি.com এর নাম্বারটি হচ্ছে 16297। আমি আবারও বলছি 16297, অর্থাৎ বাংলায় হচ্ছে 16297। এই নাম্বারে ফোন করে বললেই হবে, বইয়ের মূল্য হচ্ছে 150 টাকা। আরো দুটো জায়গা থেকে আপনি বই সংগ্রহ করতে পারেন চাইলে, সেটা হচ্ছে ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। আমি আবারও বলছি ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেতের নাহার বুক হাউস। এদেরকেও ফোন করে বাসায় বা হোম ডেলিভারি চাইতে পারেন, এবং সেক্ষেত্রে বইয়ের মূল্য 150 টাকায়। নাহার বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01758887168। এটা হচ্ছে নাহার বুক হাউসের ফোন নাম্বার, আপনি চাইলে এখানেও ফোন করে বলতে পারেন। এবং ফার্মগেটের UCC বুক হাউসের ফোন নাম্বার হচ্ছে 01840521797। আমি আবারও বলছি 01840521797। আরো একবার বলছি 01840521797। এই তিনটি নাম্বার, এই তিনটি নাম্বারে ফোন দিয়ে আপনি হোম ডেলিভারি চাইতে পারেন, আপনার বাসায় বই পৌঁছে যাবে। 150 টাকা হচ্ছে বইয়ের মূল্য এবং সাথে হোম ডেলিভারি চার্জ। ওকে, যেখানে ছিলাম রনি, তারপর
আমার পিছনে সবাই দুজন দিয়ে যখন গাড়ি থেকে বের করতেছে তখন দেখি যে আন্ডারগ্রাউন্ড একটা ঘর, পরে দুজনে নিচ্ছে, কারণ এক মিনিট পরে ভিতরে হাতায় নিয়ে নিল, ভিতরে একদম ভিতরে নিয়ে পরে লাথি মারলো দরজার সামনে গিয়ে ঠাস করে করে পড়ে গেলাম ভিতরে।
তখনও কি আপনার সঙ্গে কাকাটা ছিল?
হ্যাঁ, কাকাটা ছিল, ইবাদুল্লাহ ছিল, চারজনই আমরা একসঙ্গে।
ওকে,
পরে ভিতরে ঢোকার পরে দেখলাম যে সবাই পায়ে শিকল, আর কিছু কেউ কাঁদতেছে, ঠিক আছে, আবার কেউ পিটাচ্ছে, এরকম একটা হচ্ছে। যেমন দেখবেন আপনি বাইরের হাই কোমর গুলোতে বা অন্য নর্মাল কোমর গুলোতে এখন ইদানিং বাংলাদেশে দেখা যাচ্ছে পাইপ থাকে, ভিতরে হচ্ছে গুনার মতন পেছান পেছানো যে রাবার পাইপ, রাবার পাইপ, পানি ব্যবহার করতাম, এখানে তো যে আমরা যে বন্যাগুলো ব্যবহার করি ওইগুলি করে না, পাইপগুলি ব্যবহার করে, সেম ওই পাইপগুলো হাতে সব দুইজনের হাতে। তাই আমরা যাওয়ার পরে আমাদের পায়ে ছিকল বাইনে দিল, সেগুলো তো ঠাসটা দুটিতে বাড়ি দিল, তার প্যান্ট থেকে বেল নিয়ে নিল, প্যান্ট নিয়ে নিল, শার্ট নিয়ে নিল, ঠিক আছে টাকা আছে কিনা। যখন শার্ট প্যান্ট নিল তখন আমার কাছ থেকে টাকা শূন্য পথ, কিন্তু আমার কাছে টাকা $80 আছে, এমন জায়গা আছে ধরো প্যান্ট সব খুলে নেয় তাও খুঁজে পাবে না। তখন ওরা জিজ্ঞেস করলো আরো টাকা আছে কিনা, আমরা বলি না নাই। সবার কাছ থেকে প্যান্ট নতুন নতুন নোংরা আর অন্য দিনের প্যান্ট দিল আইনা, আমার কাছ থেকে যেমন নিল আরেকজনের কাছে আরেকজনের কাছ থেকে ওরকম প্যান্ট ওরকম আইনা দিল। পরে পড়ার পরে পরে আমাদের মারলো, মারার পরে দুই দিন মানে
অকারণেই মারে।
হ্যাঁ টাকা ওরা উদ্দেশ্য টাকা
যেভাবে হোক টাকা দিবি,
টাকা দিবি। হ্যাঁ তা আমার এবার বাজেট $5,000 ইউরো। এরপর দেখলাম যে রাত্রে 10:11টার দিকে কাজাফার নামে একটা ব্যক্তি আসলো, উনি থাকে সবসময় ইউরোপেই থাকে, উনি শুধু টাকা ইউরোপ থেকে টাকা তুলে, ওনার দায়িত্ব আছে টাকা তোলা। কাজাফারের কাজ হচ্ছে মানুষ ধরা যদি টাকা নিয়ে আসার জন্য। আর যে দুজন পিটাচ্ছে ওনার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে আহমেদ, একটা নাম হচ্ছে আলী।
আপনার চারজনই আছেন সেখানে?
আছে প্রায় 60 জনের মতন দুর্ঘটনার মধ্যে। এর মধ্যে প্রায় এক সপ্তাহের মধ্যে প্রায় 10-12 জনের ছেড়ে দিল, আমরা প্রায় 37 থেকে 37 জন আসি রুমে। তারপরে আমাদের বললো যে তোরা টাকা আনবি, তো দেখা যাচ্ছে যে আমাদের বাড়ি এক জায়গা, যখন আমরা ফোন দিই সবাই এক জায়গা এক জায়গা হয়ে যায়, মানে এক ফোনেই সবাই পাওয়া যায়। তখন ওরা বুঝতে পারলো যে এদের বাড়ি 4 জনের বাড়ি এক জায়গা। তখন এক পর্যায়ে আমার মামার আমি ধরলাম, যে মামার সাথে এই মেজো মামা বলছিলাম সাদ্দাত ফকিরের পুলের ব্যবসা, ওনার সাথে আব্বার সাথে ঝগড়া হয়, তাই এক পর্যায়ে ওনার সাথে বলি যে কি করা যায়। আব্বা খুব মানে ওনার কাছে ধরে যে কি করা যায়, এখন তো ওই হয়ে যায়, এখন তো দালাল যে গিরিজের দালাল সেও ফোন ধরে না।
বাড়িতে বাবার সঙ্গে কথা বলছেন?
হ্যাঁ মা, আসলে
মানে আপনাদের বাড়ির অবস্থা কি, কারণ আপনি বাবার তো একটা ছেলে।
আব্বা মা খুব কান্নাকাটি করে রাস্তার মধ্যে, খুব কান্নাকাটি মসজিদের পড়ে থাকে, ওইদিক পড়ে থাকে, ওদিক অজ্ঞান যায়, ওদিক ওদিক অজ্ঞান যায়। আমার আব্বা মার অবস্থা খুবই খারাপ, আমার খুব ভালোবাসে, এখনো ভালোবাসে। পরে আমার মামা ছিল, ঠিক আছে আমি টাকা দিব, ব্যবস্থা করবো, তাই রাজি হলো। তখন আমি ওদের বললাম যে তো অমুক থেকে তুই টাকা পাবি। সবাই যাওয়ার পরে আমরা ছিলাম 21 জন টোটাল। যখন একসঙ্গে সবাই খাবার দিত, তখন জামশেদ তারপরে আফগানিস্তান প্রস্তাব দিল যে তোরা যদি বাংলাদেশ থাকে তোরা 13 জন, তাহলে যদি আমার সহায়তা করো হবো, আমরা ভিতরে মাছ শেষ করবো, মায়ের মাইর ফেলবো।
আচ্ছা
ঠিক আছে, তখন আমাদের বললাম ঠিক আছে, ধরেন আমাদের তো টর্চারিং করে আমরা করবো, যান কিভাবে যেভাবে হোক বাবু অ্যাটাক করবো,
মানে আপনারা অ্যাটাক করবেন, আমরা প্ল্যান করলাম,
প্ল্যান করলাম। তো একদিন পর থেকে প্ল্যান করলাম 27 দিনের দিন যোগ এক রুমে আনতেই হবে যেভাবে হোক। তো একজন সিলেটের একটা ছেলে ছিল, ও বললো যে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করবো, তো ওরা সবাই আমরা একটু খাবার কম খেয়ে খাবার আইলাম বেশি করে, যদি গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে তখন ওরা রুমে চলে আসবে, আর যে মুহূর্তে ওরা মদ খেয়ে ঘুমাবে সেই মুহূর্তে আমাকে রুমে আসবে, তখন ওরা অ্যাটাক করবো। তখন দেখা যাচ্ছে যে
কতজন ছিল ওরা?
ওরা ছিল রাত্রে ছিল 2 জন।
ওকে, 2 জন আর আপনারা?
আমরা ছিলাম 21 জন টোটাল।
আচ্ছা 21 জন মিলে 2 জনকে ধরার প্ল্যান করে,
এক রুমে না এর ভাগ ভাগ আছে, এই জন্যই আমরা ভয় পেয়েছিলাম।
আচ্ছা,
আমরা 13 জনের মধ্যে 11 জন হলো এক রুমে, আর 2 জন 3 জন থেকে এক রুমে, আর আর পাকিস্তান আর আফগানিস্তান থেকে এক রুমে।
ওকে, আচ্ছা একটা বিষয় একটু জানার, ওই এলাকা সম্পর্কে আইডিয়া আছে, মানে ওই রুম থেকে বের হয়ে জানতে পেরেছিল আশেপাশে কি আছে না আছে?
হ্যাঁ আছে, জানতে পারছি ওই কোন এলাকা আমরা বন্দি ছিলাম, পরে বুঝতে পারছি এটা কোন এলাকা।
ওকে, ইরানের ভিতরে এই ঘটনা?
ইরানে, হ্যাঁ ইরানের লাস্ট।
তারপর
পরে ওইখান থেকে
এসব বর্ডার এলাকাতে হচ্ছে?
বর্ডার এলাকা, জি এটা বর্ডার এলাকা।
ওকে,
পরে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমাদের টার্গেট জগৎ জীবিক, কারণ ওরা সবাই টাকা ছাড়া ছাড়তেছে না, আমরাও টাকা দিতে পারতেছি না, কারণ অসহ্য হয়ে গেছি, এই আগে একবার দিছি টাকা, তখন এখন আবার টাকা দিলি তো সমস্যা। তখন আব্বা করলো কি, যত জমি ছিল 20,000 টাকা 10,000 টাকা করে জমি টাকা জায়গা জমি বন্ধক দিল, দিয়ে প্রায় 1,02,000 টাকা, আর ওই 20টা টাকা দিয়ে 6,00,000 টাকা দিছে, ওই বাদ ইয়ার প্রায় 3-4 লাখ টাকা জোগাই ফেললো। তখন আমি বললাম যে দেখি কি করা যায়, টাকা আগের থেকে দিয়ে না, আমি দেখুন তো হ্যাঁ না কোথাও দিবেন না, আমার বললাম আমরা যে একটা প্ল্যান করতে সেটা বলি নাই তাদের কাছে। তাই বললাম যে আগে থেকে টাকা দিয়েন না, আর ওরাও বুঝতে পারছে যে 1-4 জনের বাড়ি এক জায়গা, ফোন দিলে সবাইকে পাওয়া
যায়,
এর মধ্যে আমাকে 2-4 জনের মধ্যে 2 জনের কনফার্ম হয়ে গেছে টাকা দিবো অমুক তারিখে। তো দেখা যাবে 2 জনের আমরা টাকা দিলেও আমাকে ছাড়বে না, 4 জনের টাকা সব পরিশোধ হবে তারপরে ছাড়বে,
মানে একসাথে ছাড়বে।
হ্যাঁ জেনে গেছে যে 4 জনের বাড়ি এক জায়গা। তো এই জন্য পরে আমরা আরো জিততে লাগলো যে কেন এটা হবে কেন। তখন আমরা বা যা হবে অগো টার্গেট টার্গেটই, তখন আফগানিস্তানে সবাই আমরা প্রাণশক্তিকে শপথ করে যাবো ধরবো,
মানে যেভাবে হোক মারবো,
মার ফেলবো। তখন আমাদের কাছে আর এবং ওরা বললো যে কি কি ওদের কাছে আছে, তখন আমরা বললাম আমাদের কাছে দুইটা অস্ত্র আছে আর 3টা আছে ছুরি, একটা আছে সাফার দ্বীপ আর 2টা আছে ছোট নর্মাল ছুরি। ওরা বললো চলবে, তাহলে যদি ব্যবস্থা করতে পারোস। ওরা আমাদের এক সপ্তাহ স্থিতি টিম দিল, আফগানিস্তানি ছেলে এবং পাকিস্তানিরা, তোরা প্রথমে ম্যাগাজিনটা ফেলাই দিবি অস্ত্র, ম্যাগাজিন ফেলাই দিবি এবং চাপাতি গুলো ছুরি গুলো যেভাবে রান্নাঘর থেকে আমাদের হাতে এনে দিবি।
ওকে,
আর যারা রুমে থাকে
আপনাদেরকে কেন বলছে, মানে ওদেরকে সবসময় বন্দি করে রাখতো?
ওদের হলো 4 হাত পা,
4 হাত পা বন্দি।
হ্যাঁ, আর আমাদের শুধু পা, আমরা চলতে ফিরতে পারতাম,
আপনারা চলতে ফিরতে পারতেন, ওদের 4 হাত পা বন্দি,
4 হাত পা।
আমাদের আপনাদেরকে এনে দিলে ওরা কিভাবে ফাইট করবে?
আমাদের রুমে যখন আমরা এক রুমে যেতে 11 জন আছি, যদি আমাদের রুমে আসে ওগুলো আটকে ফেলি শিকল দিয়ে, আমাদের তো হাত খালি, আসেন শুধু শিকল, ওরা ওই সাইড থেকে দেখা যাবে চলে আসতে পারবে রুম থেকে, ওর রুমে ধরেন এই পাওতে দেবে ফাঁকা ফাঁকা থাকে হাঁকে চলে আসতে পারবে পাশাপাশি রুম। খুব মজা করে মজা করে মদ টদ খায়। পরের দিন আমাকে আমারে আর ওই ফারুক নামে একটা ছেলে বললাম ওকে নিয়েছিল হাত পা টিপতে। পরে আমি তো কখনো ই করি নাই যে অস্ত্র চিপে ধরতে বা কখনো দেখিও নাই, তখন আমার খুব ভয় লাগে এই কাজটা করবো, আমি কখনো লাইফে এরকম করিনি বা অস্ত্র ধরি নেই। তখন ঘুমানোর পর ওরা শুয়ে পড়ছে, পরে ওই একটা ছেলে করছে আমাকে ভিতর থেকে আঙ্গুল দিয়ে বমি করে পুরো ফ্লোর নষ্ট করে ফেলায়। পরে দিক থেকে চিল্লাফাল্লা করার পর ওই যে আগে যায় আহমেদ, আহমেদ যাওয়ার পরে বলে যে আলির এবার ফোন দেয় তুই এদিকে, তা বিছানা নিয়ে আসে খোলার জন্য যেটা বমি করছে নিয়ে যাবে টয়লেটে। যখন আলী আসে ছুরি নিয়ে অস্ত্র রেখে চলে আসে এখানে, ওরা ঢুকে পড়লি আমরা অস্ত্র থেকে খুলে ফেলি ম্যাগাজিন খুলে ফেলি। আমি প্রথমে চেষ্টা করি পারি না, পরে ফারুক খান খুলে ফেলে ফুলে ফেলে খুলে ফেলার পরে পরে দেখা যাচ্ছে যে ভিতরে আসে, আসার পরে ওই ফারুক জোরে নিয়ে চাপা দিয়ে দেয়, নিয়ে একটা চাপা দিয়ে দেওয়ার পরেই ওর পাও খালি আমার পাও খালি। তা আমার শরীর হাত খুব কাঁপতে থাকে যে আমি সেই মুহূর্তে কি করব বুঝতে পারতেছি না। তা আমার হাতে পিস্তলই, তা আমি কিছু বাংলা ছবি একদিন দেখছি যে মান্নার অস্ত্র ছড়ালি পিস্তল থেকে গাই মারলে অজ্ঞান হয়ে যায়, তা এখন আমার সেই অস্ত্রের ডাক্তার এখানে আছে কাটা যায়।
কি করেন আপনি?
তখন অস্ত্র দিয়ে আমি ওর কয়েকটা ঘাই মারি
মাথায়,
মাথায় ঘাই মারি অজ্ঞানে হয় না কিনা। পরেও দেখি যে চাপাটি ওর এমন হাত দিয়ে যখন ঠেকাইছে পাকিস্তানের একটা ছেলে, হাতে তো চাপ নিয়ে রাখেন ত্রিবাদুরের আমার কাছ থেকে ওই এটার কাছ থেকে মানে ফারুকের কাছ থেকে চাপা দিতে নেয়, নিয়ে কোপ দেয়। কোপ দেওয়ার পরে ওর হাত দিয়ে ঠেকায়, ঠেকানোর পরে এই জায়গা লাগে হাতের। পরে ওই চাবি ছড়া থেকে যে চাবি খুলতে আসে ওই চাবি থেকে পাকিস্তানি ছেলে আফগানিস্তান ছেলে অলরেডি খুলে ফেলে কয়েকটা, দুজন খুলে ফেলে বাংলাদেশিরও কিছু খুলে ফেলায়। খোলার পরে পরে দেখা যাচ্ছে কোবাকুবি শুরু হয়ে যায় রুমের মধ্যে। তখন মানে যেটা মোহাম্মদ যার নাম ও মানে টুকরো বিট টুকরো খন্ড বিট খন্ড হয়ে যায়,
মানে আলটিমেটলি যে আপনাদেরকে ধরে রাখছিল আর কি।
আর আলীর আর পক্ষ টান্ডা নিয়ে যায় মানে দুটো ভাগ হয়ে যায়, একদম পাকিস্তানি যে দশ কামড়ায় কামড়ায় ধরছে সরাসরি নাই। আর আমার এই কুবাইতে থাকি ইচ্ছা মতন, কুবাইতে থাকার পরে আমার পুরো মানে পাকিস্তানি কিছু মানে আধা ঘন্টা ঘন্টা খানিক আগে রুটি খাইছে, সে পুরো আমার হাই গলা গেঞ্জি ছিল ব্লু কালার পুরো রক্ত মেখে যায় এবং ময়লা যুক্ত মেখে যায়, এবং আমি এক সাইডে অজ্ঞানই পড়ে যাই এবং সে সাথে শরীরফুল অজ্ঞান হয়ে যায়, আর একটা ছেলে আছে সেও অজ্ঞান হয়ে যায়। পরে আমাদের বালতির মধ্যে পানি নিয়ে জোরে থাপড়াইতে থাকে আফগানিস্তানের একটা ছেলে মানে হুশ করার জন্য। পরে সবাই বলে
মারলেন আপনার দুজনকে মেরে ফেলেন
একটা জায়গায় একদম শেষ, আর আরেকটার মধ্যে শিকল দেওয়ার পাওয়ার ব্যান্ড না গলার মধ্যে গামছা, গলার মধ্যে গামছা যে মাথায় যে যে পাগড়িগুলি থাকে না মুসলিমের যে পাগড়িগুলো ওই পাগড়িগুলো গালের মধ্যে ঢুকে দিয়েছি ওর।
আচ্ছা
পরে শিকল দিয়ে বাইরে, পরে দেখা যাচ্ছে আমরা বাইরে বাইরের উদ্দেশ্যে চলে রওনা দিলাম। ঠিক আছে পাকিস্তানি আফগানিস্তান ও বাংলাদেশি, বাংলাদেশ সবাই আমরা সঙ্গে বাসলি বাসলি একসঙ্গে বাঁচবো মরলি একসঙ্গে মরবো।
পাকিস্তানি গুলো কি করলো, ওরা কি করলো?
আমরা যখন পাকিস্তানে যখন বেরোলো তখন দেখা যাচ্ছে যে আমরা সবাই একসঙ্গে ছিলাম, প্রায় 13 দিন হাঁটছি, টোটাল 13 দিন হাঁটছি, সেই মধ্যে লাস্টে ধরা পেয়েছি।
মানে কোথায় যাচ্ছেন কি করছেন কিছু জানেন না?
আমরা টার্গেট হচ্ছে যখন আমরা বেরিয়েছি তখন সকালবেলা পাহাড়ে চিপাইছিলাম।
আচ্ছা
ওইন্দুপার থেকে বেরিয়ে রাত্রে প্রায় দেখেন একটার দিকে আমরা একচুয়ালি দিনে একটা সময় ধরেন ওদের মারার মুড়া করার পরে আমরা সবাই চাপি বেরিয়ে পড়ি রুম থেকে, তারপরে দেখা যাচ্ছে যে আমি ওইখান থেকে আমরা সবাই আপেল ফল বাগান থেকে ঢুকলাম, আপেল ফল বাগান থেকে ভিতর থেকে লাফাইতে লাফাইতে আপেল এবং আঙ্গুরের বাগান, তো ওইখানে যে কুকুর থাকে বাগানের মধ্যে কুকুর থাকে, কুকুর গুলি খুব খেলতে থাকে আমাদের টিপে। তাই আমরা সবাই 21 জনই বললাম যে এরকম ভাবে দেখা যাচ্ছে দলবদ্ধ ভাবে পুলিশ চলে আসতে পারে বা ওরা চলে আসতে পারে, তখন আমরা তাড়াতাড়ি ফল বাগান ত্যাগ করো পাহাড় চিপা ঢুকো। তখন আমরা ফল বাগান থেকে পাহাড় চিপা ঢুকে গেলাম, সারা রাত্রি পাহাড়ের ভিতরে চিপা চিপি চিপি চিপা দিয়ে চিপা চিপি দিয়ে ঢুকতে থাকলাম। পরে সেখান থেকে তার সব একসঙ্গে দলবদ্ধ ভাবে আসি, হঠাৎকে রাত্রে দেখা যাচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িতে উঠবো, তখন ওই বাড়িতে যাই যখন উঠবো সেই মুহূর্তে কুকুর গুলি মানে কুকুরের ওই দেশে সবাই কুকুর পালে, কুকুর গুলো খেওয়াচ্ছিল, তখন বাড়ি থেকে লোক আসলো ডাকাত ডাকাত বলে ধাওয়া দিছিল, অস্ত্র টস্ত্র গুলি ছুটি করে স্থায়ী যারা আছে বর্ডার এলাকা তো সবাই হাতে অস্ত্র থাকে। তখন আমরা দেখা যাচ্ছে দৌড়ে দাদার মতো পলায় চলে যাচ্ছি, দেখা যাচ্ছে এর মধ্যে আমরা 3 জন দল বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা 3 জন ইবাদুল কাকা আমি আর হচ্ছে এই কাউসার কাকা দলবদ্ধ হয়ে যাই। পরে দেখা যাচ্ছে যারা একটা রাস্তার মধ্যে কালভার্ট থাকে যেগুলো কালমাটির মধ্যে ওরা সবাই এক জায়গা থাকে আফগানিস্তানে সবাই, আর আমরা দেখা যাচ্ছে 3 জন আলাদা হয়ে যাই কিন্তু জানি না যারা ওইখানে আছে। তখন আমরা সকালবেলা ভোর হয়ে যায় 8টার দিকে, তখন সূর্যমুখী বাগানের যে ফুল বাগান থাকে বিশাল বড় বড় যেমন পাটক্ষেতের মতন বিশাল বড় রকম বাগান আছে, তখন আমরা বাগানের ভিতরে ঢুকে দেখি যে একটা শহরের মতন দেখা যাচ্ছে। তো আমরা ওইখানে উঠি, তারপরে খাবার একজনের কাছে টাকা চাইলাম, মানে ভিক্ষুকের মতন টাকা, এবং দেখি একটা সেভেন আপ কোম্পানি, তখন কোম্পানির মধ্যে কিছু টাকা চাইলাম। টাকা চাওয়ার পরে ওরা আমাদের বের করে দেয়। পরে দেখি দুই তিনজন লোক আসলো, আসলো কিছু তুষ্ক যাবি ওদিকে যাবি, মানে এরকম লোক দিচ্ছে। আর অলরেডি আমাদের তো তিন চার দিন হয়ে গেছে, সবাই জানা জানি হয়ে গেছে যে অমুক জায়গা অমুকরা মারামারি করছে, বুঝছেন। এর মধ্যে আছে পুলিশে খুলুস, মানে কেউ ফোন দিতেছে বলছে এরকম অস্থির জন লোক পাওয়া গেছে, মানে হাত আমার পায়ে কোনো জুতা নাই, হাতে কাদা মোদা এরকম অবস্থা। আমরা ঠিক পেয়া পরে বললো যে তোমাদের কাছে টাকা আছে সবাই এক জায়গা করো। ওই যে তিনজন বলছিলাম যে ওরা প্রায় দীর্ঘদিন ইরানে ছিল, তো ওরা পথঘাট সব চিনে। ওরা বললো যে আমরা এখান থেকে একটা লোডি নিয়ে আসবো ট্রাক, আমরা এখানে ট্রাকে করে সবাই তেহরান চলে যাবো। ট্রাক ভাড়া করতে মিনিমাম অনেক, যেখানে $5,000 লাগে আমার $10,000 দিয়ে দেবো, কারণ আমরা একটু জীবন মানুষ বাঁচছে, একটা ট্রাক লাগা যদি $10,000 দিয়ে তাহলে অনেক কিছু। তা আমরা প্রায় $2,00,000 নিয়ে আসবো এখান থেকে, অতগর থেকে
$2,00,000
মানে চুরি করে। পরে দেখা যায় যা থাকে, কিন্তু আমার কাছে যে টাকাগুলো থাকে ওই টাকাগুলো আমি আর দিই না।
আচ্ছা,
কিন্তু ওই অগদের কাছে যে ডলারগুলো থাকে ওইগুলো ওরা নিয়ে নেয়। তাই নেওয়ার পরে কুমিল্লার আর হচ্ছে এলো ওই সিলেটের যারা ছিল, ওরা ট্রাকের উদ্দেশ্যে পাঁচজন চলে যায়। পাঁচজন চলে যাওয়ার পরে পাকিস্তানে একটা লোক থাকে সাথে, পরে ওরা বলে যে পাঁচটার মধ্যে আমরা চলে আসবো, সকাল আটটার দিক যায়, পাঁচটা ছয়টা সাতটা বেজে কেউ আসে না। পরে আমরা বললাম যারা নিচ্ছে আমাদের সাথে প্রতারণা করছে, ওরা ভাগছে। পরে দাদা পাকিস্তানি বলে তোমরা দাদা সবাই চলে যাও। তা ওই জামশেদ যে একটা ছেলে ছিল সিলেট বাড়ি, ও আবার দুবাই ছিল, ও ইরানও ছিল দীর্ঘদিন। ওরা আমি চোখ মারলাম যে আমার কাছে টাকা আছে তুই আমার নিস। সবাই আমার দেখা যাচ্ছে ওরা সবাই দাদার মধ্যে চলে গেল, জামশেদ আর আমি রওনা দিলাম। পরে রওনা দিতে দেখা যাচ্ছে রাত রাত বড় রওনা দিলাম, খিদায় ক্ষুধার্ত। দেখা যাচ্ছে যে রাত্রে ও আমরা দিনের প্রায় আটটা বেজে গেছে, দিন কাটাইলাম ওইখানে, রাত কাটাইলাম। পরে দিনে আমরা দশটার দিক বাসে উঠবো, যে বাসে আর পারতেছি না যেহেতু আমরা বাসে উঠবো। তা আমার পায়ে আর হাতে কাটা বুঝে গেছে, পায়ে কাটায় মানে খালি পায়ে ছিলাম। পরে দেখি বাসের জন্য অপেক্ষা করতেছি, এর মধ্যে দেখি যে একটা বাস, একজনকে জিজ্ঞেস করলাম বাস কাউন্টার কোন দিকে, রোড দিয়ে মেন রোড দিয়ে হাঁটতেছি, ওই যে বস্তা ছিল রোড, এই যে দোকান থেকে বাগান থেকে বস্তা নিয়েছিলাম, ওই বস্তাটা হচ্ছে আমার ঘাড়ে, ওই ভাইয়ের হাতেও, আমার সাথে যে ভাই ছিল ওই হাতেও। তারপরে রাস্তার মধ্যে বাস থামাইলাম, বাস থামে না, কোন নির্দিষ্ট স্থান থেকে বাস থামে না, মানে যেখানে বাস টার্মিনাল ওইখান থেকে বাসে উঠতে হবে। পরে আমার টার্মিনালের কাছে গেলাম, দেখলাম যে একটা সাদা পোশাক কালো প্যান্ট দূরবীন দিয়ে দেখতেছে, ম্যাপ করতেছে। কিন্তু আমরা জানি না যে এইটাই ওরাই পুলিশ, সাদা পুলিশ, ওরা লোকগুলো খুঁজতেছে পাহাড়ে চুপে চুপে আসতেছে কিনা। ওরা আমাদের দেখে ওরা সরাসরি টিম রে ফোন দেয়, আর্মিদের টিম রে, যে দুজন লোক আসতেছে নিশ্চিত, ওরা নিচে থেকে যে আমরাই ছিল, কারণ ওরা তো গোয়েন্দার লোক, ওরা বুঝি একটু হলেও। পরে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের, আমরা জিজ্ঞেস করি যে কোথায় এটা, তারা বলে যে তুই ওয়েট কর 10 মিনিট ওয়েট কর, বাস আসবে। তারা একটা বাস আসে, ওই ওয়েট করার বলা 2 মিনিট 3 মিনিট পরে একটা বাস আসে, আমরা উঠতে দেয় না, কারণ আমার কাছে তখন ফোর্স আসতেছিল না। তো ও আমাদের ক্যাপাসিটি করে রাখছে এখানে ওয়েট করাই। আর যখন যে মুহূর্তে ধরেন ফোর্স আসছে, সেই মুহূর্তে বলেন দেখে ফেলছি যে ওরা, আমরা ভাবছি কি যে নিশ্চয় মনে মাফিয়া সংগঠনের ভাই ব্রাদার হবে, যেহেতু দুজনে বাইরে ফেলছি, আমরা জানি দুজন মার্ডার হয়ে গেছে। পিছন থেকে আমার ধরতে যায়, তখন আমি একটা ভুসি মারি, ভুসি মারার পর তখন আমার আয় হাত, ওরা এমন একটা ক্যাপাসিটি করে ফেলাই দেয় আমার হাত নিচে, মানে পিস্তলের মধ্যে, তখন আমার হাতে বুট দিয়ে পায়ে চিহ্নগুলো আছে স্যার, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো আমার পিস্তলের মধ্যে বুট দিয়ে পালায়ে পুরো পিসের মধ্যে ছেঁচে ফেলে।
মাই গুডনেস, আপনার হাতের এই চিহ্নগুলো?
হ্যাঁ, হাতের চিহ্নগুলো। আর এই যে সিগারেট দিয়ে পোড়ায় আমার মাফিয়ারা, এই যে সিগারেটের পোড়া আছে, এই সিগারেটের পোড়া আছে,
দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওতে গেলে কিছুটা হলো দেখতে পাবেন, ভিডিও লিঙ্কটা আমি আবারও বলে দিচ্ছি, facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো এখানে। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, তাই ভেঙে না পড়ে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে চলতে হবে। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। প্রিয় শ্রোতা, আমরা ফিরছি ঠিক 5 মিনিট পর, সাথেই থাকুন। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। 5 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন রনির জীবনের গল্পে, আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। হ্যাঁ, বলুন। তারপর
পরে ওখান থেকে আমাকে আবার ওরা যখন পুলিশ আমার একটু মারে, মারার পরে ইচ্ছা মতন বুট লাগছে রোডের মধ্যে, পরে গাড়ি অসংখ্য গাড়ি জমাট হয়ে যায় এক জায়গায়, মানে জ্যাম পড়ে যায় কিছু। পরে কেউ পরে যখন 5-7 মিনিট এরকম বুট লাগছে, মারার পরে আমার আলু বোকা দিয়ে একটা গাড়ি অসুস্থ হয়ে যায়, গজ্ঞান হয়ে যায়, আলু বোকা মুখের মধ্যে দেয় আমাকে। তারপর ওখান থেকে আমাকে নিয়ে যায় কোর্টে, মানে জেলে। জেলে নেওয়ার পর এখানে খাওয়া দাওয়া করার পরে তার 2 দিন পর আমাকে কোর্টে উঠায়। যখন আমাদের জেলে রাখে তখন সবার সাথে একসঙ্গে প্রায় 21 জন সবার সাথে, 13 জন ছিলাম, 13 জন ছিল, কিন্তু আফগানিস্তানি পাকিস্তানি কাউকে ধরতে পারছিল না, সেটা আমাকে 13 জন বাংলাদেশি। পরে একবার কোর্টে উঠায়, কোর্টে উঠানোর পরে আমাদের সবাই রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড মঞ্জুর করে আপনার সঙ্গে কাকাটাও আছে?
সবাই আছে।
ওকে,
সবাই আছে। পরে কিন্তু আমি 6 নম্বর আসামি, বাংলাদেশের পত্রিকাও আসছে যুগান্তরতে আমাদের কাছে পেপারটা আছে। পরে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কোর্টে উঠানোর পরে যে বাইটা ছিল মোহাম্মদ, ও দেখলাম যে একটা ফুল চেয়ারে বসা, পুরো শরীর শুধু সেলাই আর সেলাই।
ও ছিল, মানে ওই মামলাটা করেছে,
ওরা মামলা করে, ওরা মামলা করছে যে ওরা হচ্ছে হলো মানে ডাকাত, আমাদের বাসা ডাকাতি করছে,
মানে আপনাদেরকে ডাকাত ছাড়িয়ে,
ডাকাত ছাড়িয়েছে। আর পুলিশের তদন্ত করে দেখছে সবাই তো একরকম না, একটা মধ্যে অসংখ্য শিকোলা ছিল, তালা ছিল, এবং ওদের সাথে আরো অনেক টাকা ছিল, প্রায় কোটি টাকার মতন ডলার ছিল।
মানে তদন্ত করে পুলিশ পেয়েছে,
কারণ অত তো আমি মাইজে আটকে রাখছি, মোবাইল গুলো নিয়ে নিছি, একদম। পরে ওই যে যখন ওই সাথে যে রায় মানে কাজাফা ছিল, মানে যে লোকটা সংগ্রহ করতো, সে দেখা যায় ওইখানে আসতে দেখছে মোবাইল বন্ধ, আসে না কেন, ওই পুলিশও ভূতপিতে ছিল যে এই ঘটনা ঘটছে, নিশ্চয়ই কোন লোক আশেপাশে আসতে পারে, অবশ্যই ওরা বুঝে গেছে এটা মাফিয়া সংগঠনের লোক। তখন কাজাফা অ্যারেস্ট হয়ে যায়। যখন কাজা আমাকে যখন কোর্টে উঠে 2 দিন পর কাজাফা অ্যারেস্ট হওয়ার পরে মানে রিমান্ডে নেয়, আমাকে রিমান্ডে নেয়। ঠিক আছে, তো ওরা পরিচিত হয় যে মাফিয়া উদ্দেশ্যে, মানে পুলিশ আমাদের পক্ষ নেয় পুলিশ। তখন আমাদের রুমে রিমান্ডে নেওয়ার পরে দেখা যায় আমি অসুস্থ, এখানে হাত ফুলে যায়, পুরো হাত ফুলে যায়। তখন বলে কি যে আরে রিমান্ডে নেওয়া যাবে না, আরে আগে হসপিটালে পাঠাও। তো আমি হসপিটালে ইন্ডিয়ানের সাথে পরিচয় হয়, তো ইন্ডিয়ানরা আমি বলি সবকিছু, তো বাংলা বলতে পারে, উর্দু বা হিন্দি বলতে পারে। আমি বলার পরে ও বুঝে জিনিসটা, পরে ও এক কান মিলে ধরে যে দেখ ও এরকম, ওরা দেখ এই বাইরে ডাকা ধরছিল এরকম এরকম। পরে আমি আর ইন্ডিয়ার বলি দেখ তো ইন্ডিয়ার দুইজন আছে এরকম এরকম। পরে ওই ইন্ডিয়ান আমার খুব সহজিতা করে।
আচ্ছা,
পরে বলে জ্বর দিয়ে নাম কেটে দিল আমাদের ডাক্তারের ইনে। পরে আমাদের সবাই নাম 4 জন এখন জেল, 14 বছর জেলে আছে, ওদের জেলে এখনো আছে জামশেদ, ওরা এখনো 14 বছর আছে,
ওরা এখনো জেলে আছে।
জেলে আছে জি, এখন ইরানে জেলে আছে।
আর আপনার কি হলো?
আমাদের জেলে নাম আমরা শুধু বাসা যাই না দেখে, আমাদের মানে ওই ওই ছেলের জন্য আমাদের কেটে দিল, যারা সেই সাথে সংযুক্ত না, ওরা করছে পাকিস্তানি, আপনি 5 জন পায় নাই, আবার ওই পাকিস্তানকেও পায় নাই, এই জন্য ওদের উপরে নাম দুষ্টিটা করে, মানে আর যারা ছিল নাম জানে ওর উপর এইটা করে আর বাকিগুলো সবাই আবার ছেড়ে দেয়।
আচ্ছা, তারপর আপনারা ওখান থেকে কি করলেন?
ওখান থেকে পরে আমি যোগাযোগ করলাম আমার মেজো মামার কাছে, ফোন দিলাম।
আচ্ছা,
পরে ওরা মানে কোর্টে নিয়ে নেয় আর আমাদের আবার পাকিস্তান দিয়ে দিবে এখন। যখন পাকিস্তানদের পাকিস্তান দালার হাতে আমি কন্ট্যাক্ট করি যে আমাদের এরকম এরকম এই করছি, পরে বলছে যে ভালো কাম করছিস, মানে এরকম বলে যে মাফি মেরে ফেলেছে ভালো কাম করছিস। পরে বিস্তারিত বললাম, পরে আসার পরে পাকিস্তান আসার পরে ইরানি প্রায় 26 দিন জেল খাটার পরে আমি আবার মানে ওইখানে জেল খাটি, আবার জেল খাটার পরে আমাদের আবার পাকিস্তান রিপোর্ট করে দেয়।
আচ্ছা,
রিপোর্ট করে দেওয়ার পরে তখন আবার আমরা ওইখানে আবার সাময়িকভাবে একজন হাতে বন্দি করি, ডাক্তার নাম মানে পাঞ্জাব কুতুব এরকম নাম থাকে, ওই গ্রুপ দেওয়ার পর আমি দেখি অসুস্থ এরকম, পরে ওরা দেখা ওরা বলে যে তোকে একজনের 40,000 টাকা করে দেয়, পরে আমি তোকে দালালের কাছে দিয়ে দিবো। পরে ওইখান থেকে দেখা যায় দালালের কাছে দেয় আমাদের 40,000 টাকা করে নেওয়ার পরে দালালের কাছে মেন দালালের কাছে চলে আসে, আবার সেই পেয়ালি কাছে ঘোরায় চলে আসি, যে ফার্স্ট টাইম যেখানে আমাদের রিস্ক করছিল ওইখানে চলে আসার পরে ওইখানে আমাদের বলে যে তোরা রেস্ট নে, তোকে আগামী বছর আবার পাঠাবো, মানে কি বলতেছে যে 5-6 মাস রেস্ট নেওয়ার পর তোকে আবার তখন
কোথায় নিবে?
পাকিস্তান,
পাকিস্তানে রেস্ট নিতে বলে।
হ্যাঁ, সবাই রেস্ট নে। তো আমরা এই মধ্যে 2 জন বললাম যে না আমরা ওই পথে যাবো না, যাবো না, যাবোই না, আমাকে বাংলাদেশ পাঠাও। ওরা বলে যে না তোকে বাংলাদেশ পাঠাবো না, তোকে চলে আসবি। তাই আমি এক মামার সাথে যোগাযোগ করলাম, তাদের মামা আবার প্লাস নাম শুনছেন আপনি, প্লাসের মালিক হইল খান, তাই ওনার বোন জামাই ছিল এখানে আর্মির কর্নেল, ওনার খুব ক্ষমতা দাপট পাকিস্তান করাচিতে, সে ওনার মাধ্যমে মামা যোগাযোগ করে যে স্যার কি করা যায়, আমার ভাগ্নে ওরকম আটকা পড়ে গেছে কি করা যায়। তো উনি বললো যে আমার এখানে বোন জামাই আছে, আমি তার মাধ্যমে গিয়ে কিছু করতে পারি কিনা। তখন আমি ফোন দিলাম, তখন আমাকে একজন হোটেলে খাবার নিত, তখন তালা দেখা যাচ্ছে যে তালা কিভাবে খুলতে হয় এটা আমি জানতাম না, ওই আফগানিস্তানি ছেলেদের কাছ থেকে আমার শিখা যে কোনো তালা আমি খুলতে পারি। তখন দেখা যাচ্ছে যে আমি রাস্তা দিয়ে যখন খাবার তখন একটা পিন পড়ে আছে, ওই পিনটা আমি দেওয়ালে ঘষি, ঘষে ঘষে চুক্কা বানাই তালাটা আমি খুলে ফেলি। খুলে ফেলে পরে আমি চলে যাই বাইরে, পরে আমি ফোন দিই এক মোবাইল মানে ভাড়া দিয়ে ফোন দেওয়ার পর ইমরান সাহেবের ফোন দাঁড়িয়ে মোবাইল আলার সাথে কথা বলে দিই আমরা কোথায় আছি কিভাবে আছি। তো ফোন আলাম, মোবাইলেরা বলে যে এখানে এই জায়গার নাম করাচি, করাচি লালু ক্ষেত এই জায়গাটার নাম যেখানে আসি, তখন বলে দেয় এবং বাংলা হোটেলে একটা স্থান বললো, বাংলা হোটেলের নাম সবাই একটা নামে পরিচিত। তখন আমি দালালের নাম বললাম পেয়ারালি, তখন উনি চিনলো যে হ্যাঁ পেয়ারালির নাম শুনছি, ও অনেকবারই এয়ারপোর্টে কয়েকবার কেসে আটকা পড়ছে। তখন উনি বললো যে ঠিক আছে আমি ব্যবস্থা করবো, তুমি শুক্রবার আগামী শুক্রবার তুমি আসবা। আমি পেয়ারালি বললাম যে জুমার নামাজ পড়তে যাবো, আমাকে জুমার নামাজ পড়া দিতে হবে। তা বলো ঠিক আছে জুমার নামাজ পড়া যাস, আমার শালাও যাবে তার সাথে যাইস, ঠিক আছে। তা আমি জুমার নামাজ পড়তে গেলাম, জুমার নামাজ আর পড়তে যাইনি, আমার টার্গেট হচ্ছে আমি যে ইমান সাহেবের কাছে যাবো। তখন আমি ইমরান সাহেবকে ফোন দিলাম যে মামা এরকম আমি আমাদের কথা বলে বাইরে চলে আসছি। তখন ইমরান সাহেব বললো ঠিক আছে আমি আসতেছি। তো উনি পাঁচ মিনিটের মধ্যে উনি আমাকে বললো যে করাচি ওভার ব্রিজ আছে ফ্লাইওভার, ওইখানে তুমি দাঁড়াও, দেখো ওইখানে ইসলামী ব্যাংক আছে। আমি ওইখানে ইসলামী ব্যাংকের কাছে বাটার দুপুরের দোকানের সামনে অ্যাড্রেস দিল, ওইখানে আমি দাঁড়াই গেলাম। তখন আমি ওখানে দাঁড়ানোর পর উনি আসে খুঁজে মোটরসাইকেল করে তুলে নিয়ে যায় বাসায়। বাসায় নেওয়ার পর উনি পরে জানতে পারলাম যে উনি আর্মি সংস্থার লোক। পরে দেখা যাচ্ছে রাত্রে প্রায় অনেক প্রায় 10-12 আর্মি নিয়ে পুলিশ নিয়ে ওই যেখানে আমার আটকে ছিল ওখানে গেছিল ধরতে, পরে পায় নাই, পরে বাড়িওয়ালা ধরছে ধরে ঠেলে ওইখানে সাহায্য করছে। পরে আমি পরে আমার ফ্লাইট এক প্রায় হিমালয় কিভাবে মানে দুই দিনের মধ্যে আমাকে বাংলাদেশ ফ্লাইট করে পাঠিয়ে দেয় মামার মামার কাছে। পরে বাংলাদেশ চলে আসার পরে মামা এই
আপনি কতদিনের এই সফরটা আপনার কতদিনের হলো?
প্রায় সাড়ে সাত মাস।
এই সাড়ে সাত মাস পরে আপনি দেশে ফিরলেন। দেশে ফেরার পরে যখন আপনি বাড়িতে ঢুকছিলেন ওই সময় আপনার বাড়ির অবস্থাটা কি?
যখন আমি ঢাকায় আসি তখন আমি হসপিটালে অসুস্থ ছিলাম, পুরো ব্যান্ডেজ ছিল আমার হাতে, আমি বলছি এখানে ছিল, এখানে সিগারেট পড়া ছিল। তখন আমি ইসলামী হসপিটালে আমি ছিলাম অনেকদিন। আমি বাংলাদেশ ফিরে পাওয়া অনেক মানে আমার আব্বা মা আগেই বাড়ি ঢাকা চলে আসে, আসার পর আমার ধরার অনেক কান্নাকাটি করে হাজারি। আর যখন আমি বাড়িতে যাই তখন আমার অনেক লোক আমার বাড়িতে আসে দেখতে আমাকে।
কত টাকা আপনি ধরা গেলেন সব মিলিয়ে?
নগদ বাবার টাকা ছিল 6.5 লক্ষ টাকা, আর আমি জমিতে যদি এখন হিসাব করি তার তো প্রায় 70 লাখ টাকা। এখন বর্তমান যে উনি বিক্রি করছে
ওই জমিটার দাম এখন 70 লাখ টাকা,
দুই বিঘে জমির দাম এখন টোটাল 70 লাখ টাকা।
ওই সময় আপনি 6.5 লাখ টাকা লস খেয়েছেন?
হ্যাঁ, জমি জমি দিয়ে 6.5 লক্ষ টাকা।
আর সেই জমি এখন বর্তমান দাম হচ্ছে 70 লক্ষ টাকা, মানে ওই জমি যদি আপনি এখন বিক্রি করতেন রাজার হালে রীতিমতো দিন পাস করতে পারতেন। আপনি কি করেন এখন?
এখন স্যার গ্রাফিক্স ডিজাইনার, কম্পিউটারে কাজ করি। এরপর আমি আর দুইবার বাইরে গেছি
এবং একইভাবে আপনি ধরা খেয়েছেন?
না না, এরপর আমি গেছিলাম লিবিয়া,
ওখানে সাকসেস করতে পারেননি।
লিবিয়া গেছিলাম, লিবিয়া যখন যুদ্ধ ছিল তখন চলে আসছিলাম।
এরপরে কোথায় গেছিলেন?
তারপরে আবার গেছিলাম আমি সিঙ্গাপুর,
ওখানেও সাকসেস করতে পারিনি।
ওখানে সাকসেস করতে পারিনি বলতে ওইখানে যিনি ছিল সিট করছে মানে কোম্পানি ভালো না, এক বছর পর আমার রিটার্ন করে দেয় এক্সেলের মাধ্যমে।
এই যে বিদেশ যান আপনারা, মানে এত রিস্ক নিয়ে যে গেলেন জীবনের সবচেয়ে যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় লেখাপড়া করা, নিজের ভিতরে একটা ফাউন্ডেশন দেয়া, এবং আজকে আপনার বয়স মাত্র কত বলছিলেন বলুন?
27।
এখন আপনার টকবগে আপনি তরুণ, কেন মানে আপনি হ্যালো 8920 তে আপনার তো গল্পটা বললেন, আপনি কেন বললেন বলুন?
কেন বললাম স্যার, আমার টার্গেট ছিল আগে থেকে, আমার ইচ্ছা ছিল যে আমি আমার বাবার অনেক জমি আছে, আমার ইচ্ছা ছিল যে গরিব মানুষের জন্য কিছু একটা করার, আমার স্বপ্ন ছিল ওরকম একটা আশ্রয় কেন্দ্র মতন মানে পড়ালেখা শুরু করে বাচ্চাদের এবং মুরব্বীদের রাখার। আমার যেহেতু জায়গা আছে টাকা নাই, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি এখনো স্বপ্ন আছে আমার স্যার যে আমি একটা ওই মধ্যে একটা প্রতিষ্ঠান করি।
আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে যারা অবৈধ পথে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেন?
আমার উদ্দেশ্যে একটাই যে কেউ যেন বাইরে উঠে না যায়, এবং যে বিদেশে যাওয়ার যে কষ্টটা সেই কষ্টটা যদি বাংলাদেশে করে তা আমি মনে করি বাংলাদেশেও এখন অনেক কিছু করা যায়।
আপনার কি এখন স্বপ্ন আছে বিদেশ যাওয়ার?
না স্যার এখন স্বপ্ন নেই, কিন্তু আমার কিছু করা বাংলাদেশে, যদি আমি ওই টাকাগুলো যদি ধরে রাখতে, তাহলে যদি আমার কাছে 4 লাখ 5 লাখ টাকা থাকে আমি বাংলাদেশে 1 লাখ টাকা কামাবো, এরকম এখন প্ল্যান আছে, এরকম ছিল না।
প্রিয় শ্রোতা, আমরা শুধু ওকে আজকের এই জীবনের গল্প এই কারণে নিয়ে এসছি যে ও যে জীবনে যে যত বড় একটা ঝুঁকি নিয়ে ওর মতো রাস্তায় গিয়ে অনেকে মারাও যায়, যে গল্পগুলো হয়তো মিডিয়াতে আসে না, যে গল্পগুলো হয়তো দালালের খপ্পরে পড়ে যারা পাঠিয়েছেন তারা কখনো হয়তো জানেনও না বিদেশের মাটিতে কোথায় কবর হয় কি হয় না হয় কোনো খবর নাই, এরকম অসংখ্য ঘটনা ঘটে। আপনারা অবশ্যই বিদেশ যাবেন, বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশের জন্য স্বর্গ, এবং বাংলাদেশ যতটা উন্নত করছে তার পেছনে অন্যতম অবদান হচ্ছে এই বৈদেশিক রেমিটেন্স। কিন্তু অবৈধ পথে যাবেন না, অবৈধ পথে গেলে আজকে রনি যে ঘটনাটা বললো ও তো জীবন দিয়ে ফিরে এসছে, এরকম অনেকে আছে জীবন দিয়ে ফিরে আসে না। আপনাদেরকে সচেতন করতে এই এই অনুষ্ঠানটি আজকে, এবং যারা সচেতন হলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের এই অনুষ্ঠানের প্রতি, ইনফ্যাক্ট রনির প্রতি কৃতজ্ঞতা। এরকম গল্প যদি আরো থাকে যারা বিদেশ গিয়ে এভাবে প্রতারিত হয়েছেন, ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারা আসবেন, তাদের কথা আমরা মানুষদেরকে শোনাতে চাই। আজকের মতো শেষ করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আজকে কিপ্রিয়া শুভরাত্রি জানাচ্ছি আপনাদের সবাইকে, সবাই অনেক ভালো থাকুন, সহি সালামত থাকুন, নিরাপদে থাকুন, সেই শুভকামনা সবসময় আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য থাকে। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন 09613892892। আমি আবারও বলছি 09613892892, এই নম্বরে ফোন করলেই হবে। প্রিয় শ্রোতা আজকের মতো শেষ করছি, অনেক ভালো থাকুন, এবিসি রেডিও সাথে থাকুন, শুভরাত্রি।